Doritos Busted Yellow.
তোমরা শুনছো মেন্টস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে আছি আমি রাজীব হাসান, এবং আমাদের সঙ্গে আছেন মানে তার পরিচয় বিশাল ভাবে, তার পরিচয় বিশাল ভাবে না দিলে যেটা হবে যে কোনোভাবে তার নামের প্রতি জাস্টিস করা হবে না, আমাদের সঙ্গে আছেন মনজার আমের জুস, এখন গ্রীষ্মকাল সবচেয়ে প্রিয় আমাদের ফল আম, আমের মনজার আমের জুস, নারী ভক্তরা ফোন দিলে যার থাকে না হুশ, তার আসল ভক্ত যিনি আমাদের ভাবি সে ফোন দিলে যিনি করেন উসখুস, আমাদের সঙ্গে আছেন মঞ্জুস, আমাদের সঙ্গে আরো আছেন যার চেহারা দেখলে মনে হয় তিনি ভীষণ সিরিয়াস, একদমই বোঝেন না ফান, কিন্তু তিনি যখন আমাদেরকে হাসান বিশেষ করে অফ এয়ারে আমরা জানি আমরা হাসতে হাসতে হয়ে যাই খান খান, হাসতে হাসতে আমাদের উড়ে যায় জান, আমাদের সঙ্গে আছে লোবান, মঞ্জু আছে লোবান আছে মানে হচ্ছে ব্যান্ডি আছে, গত সপ্তাহে গত দুটো সপ্তাহে যেটা আমাদের ছিল ব্যয় ছিল ইন্ডি ছিল না, ইন্ডি ছিল ব্যয় ছিল না, আজকে খুবই লাকিলি আমরা ব্যয় এবং ইন্ডি দুজনকে পেয়েছি, আমাদের সঙ্গে আছে ব্যান্ডি এবং আমাদের সঙ্গে আছে সাইজ তার হতে পারে ছোট কিন্তু সে ভীষণ বড় একটা বীর, আমাদের সঙ্গে আছে মনির এবং আমাদের সঙ্গে আছে জাহিদ, এবং আমি তো বলেছি আমি তোমাদের সঙ্গে আছি রাজীব হাসান, এবং আমাদের সঙ্গে আপনি কে, আপনাকে ঠিক চিনলাম না, আমি ছড়া লেখা শুরু করছিলাম, করতে করতে আমাদের 12টা বেজে গেছে, মানে আমার নিজেরও 12টা বাজছে, আমার কলমেরও 12টা বাজছে, আমাদের ঘড়িটা 12টা হয়, আপনাদের বাকিদের ছড়াগুলা প্রসেস আছে, আমরা আশা করা যায় এই শো চলা অন প্রসেস, এই শো চলা মাত্রই আপনাদের পরিচিতিমূলক ছড়া চলে আসবে, তো লিমি তুমি
লিমি
আমাকে বলছে খবরদার আমার নাম বলো না
আফলাতুন,
আজকে এর আগে তো আমরা নিজেরাই বানায় বলছি লিমি মন খারাপ করছে আমার নাম তুমি বানায় অন্য কেন বললা, সরি আজকে লিমি ইনসিস্ট করতেছে যে আমরা যেন তার নাম না বলি, কারণ হচ্ছে কি গত সপ্তাহে সে লোবান ভাই মনে ছিলেন না, না গত সপ্তাহে যেটা এসছে আমরা তো জানি গত সপ্তাহে আমাদের শেষ গভি ভাই শো করবে, তো আমরা মোটামুটি জাতির কাছে বিদায় টিদায় নিয়ে এক আবেগ ঘন ইমোশনাল একটা ফেয়ারওয়েল স্পিচ টিস্পিচ দিয়ে স্মৃতি স্মৃতিরোমন্থন করে, এবং এক পর্যায়ে লিমি ন্যাচারালি যেটা হয় লিমি আবেগে কেঁদেই দিল, এবং সেই
কান্নাকাটি
তুমি আমার সঙ্গে শো করতেছো না, মঞ্জু ভাইয়ের সঙ্গে করতেছো না, লোবান ভাইয়ের সঙ্গে করতেছো না, মনের সঙ্গে করতেছো না, জাহিদের সঙ্গে করতেছো না, সাথেও তোমার একটা এই এক মাসে গত মে মাসে তুমি একটা নির্দিষ্ট সংখ্যা একটা বড় একটা
বড়
ফ্যান তৈরি করেছো, হ্যাঁ শ্রোতা তৈরি করেছো, এখন তুমি শো না করলে যেটা হবে তোমরা গান গাও, মঞ্জু ভাই নির্দিষ্ট একটা ফ্যান আছে, মঞ্জু ভাই শো না করলে মঞ্জু ভাই ফ্যানরা থাকবেই, তুমি গান গাও একদিন না একদিন তোমার শোর তোমার আজকের এই ভক্তরা কোথাও না কোথাও তোমাকে আবিষ্কার করবেই, লোবান ভাইয়েরও ভক্ত আছে, আমার তো কিছুই নাই, আমিও এবং আমি জানি যে তিন চার মাস পর আর মানুষ আমাকে মনেই রাখবে না, আমি যদি শো না করি
এসএমএস করতে ওরা নাকি
না ন্যাচারালি যেটা হয় যে আপনি আউট অফ
কতভাবে নিতে হয়
ভাই আমি আপনাকে বলি
মানে সবাই একটু বলুক যে ভাই বলুক একটু
বলুক মানে চতুর্দিকে
গত মে মাসে আমরা যখন শো করছি লিমি প্রতিদিন আমাকে তিনবার ফোন দিত, কমপক্ষে তিনবার, এবং আমাদের তো ভাইবারে হোয়াটসঅ্যাপে কথা হতো
24 ঘন্টা না,
ফেসবুকে হতো না, ফেসবুকে পাসওয়ার্ড আবার তারেক জানেন তো, যেমন ফেসবুকে আমরা মানে ভালো কথা বলতাম, তারেকের যত্ন নিও, তারেক যা বলে মন দিয়ে শোনো, সে বলে ভাবি যা বলবে ভাবির কথাই শোনো, কারণ আমার পাসওয়ার্ড যেমন আমার বউয়ের কাছে আছে একইভাবে লিমির ফেসবুকের পাসওয়ার্ডও তারেকের কাছে আছে, এই কারণে আমি যা বলার মানে এইটা ক্যামোফ্লেজ ছিল, এবং যা বলার আমরা হোয়াটসঅ্যাপ ভাই ভাই তারিকার
ভাবি দুজন মিলেও চ্যাট করে নিছ
অনেকবার, হ্যাঁ আমার তাই ধারণা, তারা পরস্পর পরস্পর ফ্রেন্ড স্টার
মোটামুটি,
তারিকের কি কোনো ফেক আইডি আছে কোনো সুন্দর মেয়ে তামিল নায়িকা দিয়ে, আমার বউ ইদানিং আমি দেখতেছি তামিল নায়িকার ছবি আলা মেয়ের সঙ্গে খুবই চ্যাটিং করতেছে, খুবই সন্দেহজনক, এবং বানানগুলা দেখি বোঝা যায় ছেলেদের বানান উস্তাদ, আমি জাস্ট ইনবক্সে দেখলাম যে এরকম বানান মেয়েদের হইতেই পারে না, এবং ছেলেদের হাতের লেখার বানান বুঝছেন ইনবক্সে, আচ্ছা যাই হোক,
যে ইনবক্স এরকম থাকে আমার ইনবক্স দেখি,
আপনি দেখবেন মঞ্জু ভাইয়ের ইনবক্স দেখবেন প্যাচানো প্যাচানো, আমি খেয়াল করে দেখছি মঞ্জু ভাইয়ের টেক্সট গুলো প্যাচানো প্যাচানো না,
আমি খেয়াল করতে পারি না, আমি কাছাকাছি গেলেই সরায় দেয়
একদম, সে এক চৌঙ্গা টাইপ কিনছে ওইখানে টাইপ কিনছে
সারাদিন,
আমি দেখি যে আমরা যখন শো করে রাতে বাসায় ফিরি মঞ্জু ভাই কাঁদতে বসে, আমি বলবো আপনার সমস্যা কোথায়, আপনার কি কোমরে
আমার সময় ঘেটি ব্যাকা
থাকে, হ্যাঁ এরকম ব্যাকা, এবং হাঁটেও যখন আপনি খেয়াল করছেন কি লবণ ভাই মাথা নিচে এবং একটু কাত হয়ে, মানে সে কাত অবস্থায় থাকে সবসময়,
চিন্তা করি এটাই জোর ভাগ্য বলো, সিঁড়ি দিয়েও পড়ে যায় না, রাস্তার লোকজনের সাথে গোতাগাতি খায় না, কিন্তু টিকতেছে আর কি,
সেই কাত হয়ে মঞ্জু করছে বাজি মাত, মঞ্জু ভাইয়ের কাছে আমাদের অনেক শিকার আছে, আমি লিমির কথা বলতেছিলাম যে লিমি মানুষ আসলেই আমাকে ভুলে যায় তো, এটা খুবই স্বাভাবিক, যেটা বলতেছিলাম তুমি নিজে আমাকে প্রত্যেক মে মাসে প্রত্যেক দিন তিনবার ফোন দিতা, আমরা যখন জুনের তিন তারিখে বিদায় টিদায় নিয়ে গেলাম সাত তারিখে মনে তুমি আমাকে ফোন দিচ্ছ, আমি প্রথম তোমাকে বললাম যে আউট অফ সাইট ইজ আউট অফ মাইন্ড, জাস্ট চার দিন কোনো খোঁজ খবরই নাই বুঝছেন, সে সাত তারিখ হঠাৎ করে কারণে ফোন দিতে, ও
তারিখ দাও দিয়েছিলাম
খুব
সাহসী লোকরা করে, আমার সাহস নাই
সেটাও বুঝলাম, সেটাও প্রমাণিত, ছোট থেকে লিমি 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 আজ পর্যন্ত ভাই,
কিন্তু লিমি তুমি আমাকে বলো যে গত সপ্তাহে তুমি সবার কাছে এরকম বিদায় টিদায় নিয়া কান্নাকাটি, মানে আপনি ছিলেন না লোমন ভাই, আপনাকে একটু বলি,
সে রীতিমতো ছিলাম,
আপনি রেডিওতে শো শুনছেন সেদিন,
নেটওয়ার্ক ছিল না
সেদিন, আমাদের লিসনাররা অনেক কমপ্লেন করছে যে ভাই আমাদের কমপক্ষে 4 লাখ আমরা কমপ্লেন পাইছি তাদের মোবাইল নষ্ট হয়ে গেছে, পানি ঢুকছে কেমন জানি মোবাইলের ভিতরে,
মানে
মোবাইলের ভিতরে পানি, মানে যেটা আমরা বুঝলাম লিমি এমন কান্না করছে, এমন কান্না করছে এই মাইক্রোফোন দিয়ে বেয়ে বেয়ে তার দিয়ে,
ডিসোনেন্সে যদি মনে থেকে থাকে তাহলে আমি কিন্তু একবারও বলিনি যে আমি কান্নাকাটি করতেছি বা আমার কান্না ভেসে যাচ্ছে সবকিছু, এই কথাটা রাজীব কয়েকবার বলছে আমার কান্নায় এবিসি ভেসে যাচ্ছে,
না না সে কাঁদছে এটা আমরা তো সবাই জানি, এবং সবচেয়ে বেস্ট পার্ট যেটা ছিল সে যাওয়ার সময় মঞ্জু ভাইকে ধরে একটা আলতো মানে মধ্যস্থ হাত দিতে যেটা বলে জড়িতে মঞ্জু ভাই, হ্যাঁ কথা বলেন মঞ্জু ভাই কথা বলেন, অসুবিধা নেই, সে
আমরা শুনি
শো গেলে শো পাওয়া যাবে, ভাবি গেলে ভাবি পাওয়া যাবে, কিন্তু যে আপনাকে ফোন দিচ্ছে এই যে আপনি কাইটা দিলেন আপনি জানেন রিয়াকশনটা কি হবে, মেয়েদের হৃদয় আপনি কেটে কেটে টুকরো করতে পারেন, মেয়েদের বিশ্বাস আপনি কেটে কেটে টুকরো করতে পারেন, কিন্তু মেয়েদের ফোন কলসটা ভুল করা কাইটে না, আপনি কি পরিমাণ মিস করছেন আপনি, আমি আপনাকে বলি সে এবিসি যত লোক, আমিও তো এবিসি সবাইকে এখনো পরিচিত হওয়ার সৌভাগ্য আমার হয়ে ওঠে, সবাইকে সে ধরে ধরে ভাই ভালো থাকবে, এমনকি আমরা যখন গাড়িতে উঠি তখন সারাত্র দিতে লোককে যা, আমিও চিন্তা ছিল এরা কারা, হু হু করে কান্না ওই লোকগুলো ভেবাচ্ছে কেমন কি, সে বলা কি সাপু মানে আপনি কাঁদতেছেন কেন, আমি তো এবিসি তে এক মাস শো করলাম আমি আর থাকবো না, ভাই আপনারা ভালো থাকেন, সেই লোক দুটা বললো আমরা এই বিল্ডিং এই থাকি কিন্তু ঠিক আমি এবিসি লোক না, আমি এটিএন নিউজে কাজ করি, এটা না এটিএন বাংলা সরি আমাদের এই বিল্ডিং এর এটিএন বাংলা, এটিএন এটিএন এবং যেহেতু গত সপ্তাহে এই আবেগ জড়ানো সেই হাত মিস করেছে লোবান ভাই, আমিও কিঞ্চিত মিস করেছি,
এখন কি ক্যাশ হবে,
আমরা যেটা করবো আমরা লিমিকে বলবো
আত্মশেষ,
এবং গত সপ্তাহে তোমাদের সম্ভাবনা ছিল তুমি আরেকবার আসার চান্স আছে, এইবার কোনো চান্সই নাই, এবার মেন্টসে বন্ধ হয়ে যাচ্ছে
পুরো পুরো আবেগ নিয়ে কাঁদো,
লিমি আজকে আমাদের শেষ শো, খুবই ভালো ছিল তোমার সঙ্গে এক মাসের একটু কিছু বেশি সময় শো করলাম, এখন খুবই ভালো একটা আবেগ জড়িয়ে আছে তোমার সঙ্গে, স্মৃতি জড়িয়ে আছে, মিষ্টি কিছু মুহূর্ত জড়িয়ে আছে, এই জড়িয়ে থাকাটাকে আমরা আরো জরাজরি ভাবে উদযাপন করতে
পারি,
তুমি বিদায় কিছু বলতে পারো,
আমি আর স্পেশাল ভাষা খুঁজে পাচ্ছি না।
না তুমি আবার ফেরত আসলে কেন, মানে কে ডাকছো তোমাকে? আমি খুবই অবাক হলাম তোমাকে দেখে,
তোমাদেরকে দেখতে।
ভাবলাম জুন মাসে জারাকে নিয়ে শো করবো, আজকে তো পুরো প্যাচ লেগে গেলাম, ভাবিনি তুমি আসো। এখন যারাও যদি আসে তুমিও যদি থাকো, মানে তো তুমি বলো যে তুমি বিদায় নিয়ে গেলে আবার আসলে একটু বোঝার চেষ্টা করি আমরা কাহিনি কি হয়েছে এর মধ্যে।
আমি আর কি তোমাদেরকে দেখতে আসলাম, তোমরা কেমন আছো, ভালো আছো কিনা?
হ্যাঁ আমরা একদম ভালো আছি,
সেটাই দেখতে আসলাম আর কি।
এই শো আমি আর করতেছি না, এটা শোনার পর কয়েকটা লোক অবশ্যই কষ্ট পাইছিল, ন্যাচারালি অনেক কষ্ট পাইছে বেশ কিছু মানুষ, কিছু কিছু মানুষ একটু একটু কম কষ্ট পাইছে, হাতে গোনা কয়েকজন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তবে একই সঙ্গে স্বস্তি এবং খুশি দুইটাই ছিল আমার বউ। সে আজকে হঠাৎ করে বলতো তুমি কি ব্যাপার, তুমি আবার রেডি হয়ে শুক্রবার আর মানে সে দুই দুই চার মানানোর চেষ্টা করতেছে, বলে তুমি কি আবার শুতে যাচ্ছো
এত রাত্রে
এত রাত্রে? তো আমি বলে রাখি যে আমাদের আসলে গত সপ্তাহে গত মঙ্গলবারে রবি ভাই শো করেছে, রবি ভাইয়েরই শো এই শো আমরা চাই। রবি ভাই হ্যাঁ রবি ভাই, কিন্তু রবি ভাই যেহেতু আমেরিকায় থাকেন এবং আমেরিকায় লাইভ ভাইবারে কানেক্ট করার বেশ কিছু প্রবলেম আছে, টেকনোলজিক্যাল প্রবলেম, ভয়েস আউটপুট খুব ভালো আসে না, একটু ডিলে আসে অডিওটা, এবং সব মিলে মানে আমরা চাই রবি ভাই লাইভ এই শো করুন এবং এই স্টুডিওতে থেকেই, কারণ টেকনোলজিক্যাল অনেক সমস্যা অনেক বাধা বিপত্তি আছে, হঠাৎ করে লাইন যদি ডিসকানেক্টেড হয়ে যায় সেই লাইভ সেই সময়টা কি যাবে। তো আমরা আশা করবো রবি ভাই শিগগিরই আমাদের মাঝে ফিরে আসবেন, এবং এই শো রবি ভাইয়ের, আমরা বারবার বলি এই শো রবি ভাইয়ের প্রাণ, রবি ভাইকে আমরা আমাদের শ্রোতারা যতটা মিস করে কোনো অংশে আমরা কম মিস করি, তার চেয়ে বেশি মিস করি, কারণ শ্রোতারা হয়তো ওই দুই ঘন্টা রবি ভাইকে পায়, আমরা তো রবি ভাইকে তার বাইরেও সেই সময়টা পাই, এনজয় করি। আশা করি রবি ভাই শিগগিরই ফিরে আসবে, এই জন্য এত ইয়ে করলাম যে ব্যাখ্যাটা দেওয়া প্রয়োজন যে আমরা আশা করেছিলাম রবি ভাইকে আমরা আবারও পাবো। আমি অ্যাজ এ লিসনার এবিসি রেডিওর, আমি
দর্শকরাও কিন্তু আজকে মনে
করছিলো,
হ্যাঁ মনে করেছিল যে আজকে রবি ভাই আসবে
আসবে। তো আমরা রবি ভাই, আমরা আশা করবো রবি ভাই শিগগিরই ফিরবেন, যতদিন রবি ভাই ফিরছেন না একটু তার ব্যক্তিগত কাজ এবং জটিলতার কারণে,
এবং ক্লিনও করতে পারতেছেন না যিনি কবে ফিরবে কিভাবে কি
সময় লাগছে, সময় লাগছে হয়তো এই কয়েকটা সময় একটু আমার অত্যাচার একটু সহ্য করতে হবে,
আমাদের অত্যাচার।
হ্যাঁ না তুমি খুবই, তোমাকে শ্রোতারা যেভাবে এক্সেপ্ট করছে এটা খুবই ন্যাচারালি
করে নিয়েছে
একদমই, যেটা হয়েছে আমাকে ম্যাক্সিমাম লোক বলছে আপনি যাবেন যান, আমরা জানি আপনি একটা ফালতু লোক, আপনি শো করবেন না,
তাহলে ব্যান্ডি আর লিমিট থাকলেই হবে,
সিরিয়াসলি
জানি তো ভাই জানি,
বলছে আপনি যাচ্ছেন যান, আপনি লিমিটের সাথে কথা না, আপনি লিমিট কে লিমিট শো করবে কিনা এটা ঠিক করার ভার আপনার কাছে, আমি তাই ভাবলাম। এবং আমি লিমিকে বলছিলাম তুমি শো করো
যতগুলো ইনবক্স পাইছি সবগুলোকে একটাই কথা, আপু কেন করবেন না আবার করেন আবার আসেন, মানে আমি আসলে এতটা রেসপন্স পাবো এটা আসলে বুঝতে পারিনি, আমি অভিভূত সবার এত রেসপন্স।
সেটা আমি তোমাকে বলছিলাম না, মানে আমি
আশা করতে পারিনি যে এভাবে আমাকে নিবে, এভাবে
এত অল্প সময়ে,
হ্যাঁ এত অল্প সময়ে। আমি আসলে
খুব বাঙালি, আসলে খুব ভালো জাতি,
আসলে খুবই ভালো
বাঙালি, অবশ্যই খুবই ভালো জাতি, বাঙালি জাতির মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে এবিসি রেডিও টাওয়ারের নেটওয়ার্ক যেখানে যেখানে পৌঁছায় তারা।
এবং আজকে আজকের একটা মজার কথা বলি, আজকে সকালের দিকেও আমি একটা টেক্সট পেয়েছি যে আপু আজকে যাবেন না, আজকে প্লিজ আসেন।
কোথাও কি আমার কথা একবারের জন্য ভুল করে
বলে নাই যে রাজীব আসলে কিন্তু শুনবো না?
আর এটা হ্যাঁ এটা
বলতে যে রাজীব আসলে শুনবো
না, না 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 অনেক বেশি রিকোয়েস্ট যেটা পাইছি সেটা হচ্ছে যে রাজীব ভাইয়ের আপনি কেন আসতেছেন না, রাজীব ভাইয়ের আপনি শো করেন,
আমি এরকম প্রচুর পাইছি,
প্রচুর পরিমাণে
আপনি আর লিমি প্লিজ শোটা করেন, বিশেষ করে লিমি আপু আপনি না করলেও আপনি অন্তত, যেহেতু আপনি না গেলে লিমি আপু যাচ্ছে না বুঝতেছি, আপনি অন্তত যান, লিমি আপু বসে থাকবে কথা বলবে, আপনি এমনি চুপচাপ বসে থাকেন লিমি আপু কথা বলবে গান করবে, আমরা লিমি আপুর গান কথা শুনবো, কারণ এই কয়েকদিনে লিমি আপুর গান কথা শুনে আমরা ফ্যান হয়ে গেছি, এবং আমি প্রচুর এরকম পাইছি এবং কয়েকটা আইডি দেখে আমার একটু সন্দেহ হলো যে অলমোস্ট সেম কথাবার্তা একটু এদিক ওদিক, পরে আমি কপি করে ইয়ে করে মানে আইডি গুলাতে গিয়ে দেখলাম যে সব হচ্ছে তারেকের মিউচুয়াল ফ্রেন্ড, এবং আমার সন্দেহ হচ্ছে ম্যাক্সিমাম আইডি হচ্ছে তারেকের ফেক আইডি। তারেকের কয়টা ফেক আইডি?
না ফেক আইডি না, ঠিক আমি এটা নিয়ে মজার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে তারেক প্রচুর পরিমাণে থ্রেট পাইছে এর মধ্যে, অনেক পাইছে
যে তোর বউ চলে গেল এরকম,
প্লিজ আপনি প্রোগ্রাম করতে দেন নাইলে আপনার খবর আছে।
আজকে সিরিয়াসলি বলি, লিমি শো করার মানে সে যে গত সপ্তাহে সিদ্ধান্ত নিল সে শো করবে না, এটা সোললি এর জন্য দায়ী তারেক। তারেক যে এত পজিটিভ একটা স্বামী, এত হিংসুটে,
আপনার চেয়ে বেশি
ভয়ঙ্কর সে, মানে একটা তো ছিল সে লিমিকে নির্যাতন করে হচ্ছে ভয়ঙ্কর কঠিন কঠিন শব্দ, হে কণ্ঠে মন্দ্রার মালিকা হে মহেন্দ্র টাইপের, কি জানি গান লিখতে জানি কি,
হ্যাঁ বলো বলো
এসেছিল কি জানি লিখতে, বলো না দুটো লাইন,
না না তুমি বলো,
না না লাইনটা ভুলে নিলাম, আমি লাইনটা ভুলে গেছি, ওই লাইন মনে রাখার সাধ্য আমার নাই।
তারেক
বলছে লিমি খবরটা তুমি এসব করবো না, তোমাকে ডিসিশন নিতে হবে রাজীব নাকি
তারেক। লিমি কি ডিসিশন নিল?
আপনার জাতি দেখতে পাচ্ছেন, তবে জাতি যদি ভেবে থাকে রাজীবের সঙ্গে রাজীবের জন্য এই সাথে লিমি এসেছে, জাতি ভুল ভাবছে, জাতি জানা উচিত লিমি এসেছে আসলে আপনাদেরই ভালোবাসা। এবং অনেস্টলি আমি বলি, লিমি আমাকে বলেছে আমি কি আর করছি এই শোতে, আমাকে কয়টা মানুষের আমাকে ভালোবাসে মনে রাখবে এই লাস্ট শোতে বলা নাকি, আমি বলছিলাম অনেক লোক আমাকে মিস করছে।
আমি সবসময় এই কোশ্চেনটাই করছি রাজীবকে যে আমি আসলেই কি করছি, আমি তো খালি চুপ করে বসে থাকছি, হ্যাঁ হুঁ করছি, হা হা করে হাসছি, এই এতটুকুই, এত বেশি কিছু করিনি।
আমি তখন লিমিকে বলছি, লিমি তুমি এই এক মাসে যা কিছু করছো আমি গত দুই বছর ধরে এই শো করি তাও করি নাই,
তাও করতে পারি নাই,
পারিও নাই, হ্যাঁ তারপরও মানুষ যে পরিমাণ ভালোবাসা আমাকে দিছে, এবং এইটাই সম্ভবত মেন্টোসের সবচেয়ে বড় দিক, মেন্টোস শোটার সবচেয়ে বড় শক্তিশালী দিক কোনটা, মানে মেন্টোসে আমরা একটু হাহা হিহি করি, আমরা আড্ডা দেই, আমরা লাগাম ছাড়া কথা বলি, আমরা সুর ছাড়া গান করি, আমরা তাল ছাড়া
যা ইচ্ছে তাই শো,
হ্যাঁ তাল ছাড়া জাল গান, মানে যা যা তা শো, যা ইচ্ছে তাই শো, কিন্তু তারপরও এই শো মানুষ যে পরিমাণ ভালোবাসা দিয়ে শোটাকে বরণ করে নিয়েছে, এটাই হচ্ছে আমাদের মূল শক্তি, আমাদের শ্রোতারা, এবং তুমি তো বুঝতে পারছো মানে এই শ্রোতাদের যে ভালোবাসা মানে অদ্ভুত ভালোবাসা হয় না, আমি খুব বলি যে অনেক রকমের কমেন্ট আমি পেয়েছি, এর মধ্যে একটা কমেন্ট হচ্ছে যে কি যে হয় মঙ্গলবার আর শুক্রবার আসলে এত ঠিক করে না এই যাতা শো আর শুনবো না, তারপরও কেন জানি পারি না, আসলে মানে আড্ডাটার এরকমই একটা অদ্ভুত ব্যাপার হয় যে আমরা অনেক সময় ঠিক করে যাই বহুত আড্ডা দিতে আর ভালো লাগে না আর যাবো না, কিন্তু তারপরও আসে না একটু ওই সময়টা ঘড়িতে ওই কাঁটাটা ঘনায় আসলে মনে হয় কি জানি নাই কি জানি কি জানি মিস করতেছি কি জানি মিস করতেছি।
না মজার ব্যাপার হচ্ছে তুমি এখনো যদি কমেন্ট গুলো একটু খেয়াল করে দেখো তাহলে দেখবে যে অনেকেই বলছে যে দূর সাথে শুনবো না কি শেষ শো করে এগুলো, হ্যাঁ কিছুক্ষণ পরেই আবার দেখবো ওই আইডি থেকেই কিন্তু আবার একটা কমেন্ট আসতেছে।
তো লিমি তোমার প্রত্যাবর্তন উপলক্ষে আমরা তোমাকে স্বাগত জানাই, এবং আমরা আশা করি যে তুমি থাকবা
শ্রোতাদের
যুগ যুগ ধরে থাকবা, আমরা তো আমাদের তো বয়স হয়ে গেছে আর কয়দিন আছি, আজ আছি কাল নাই, তো তোমার প্রত্যাবর্তন উপলক্ষে তুমি যদি আমাদের একটা গান শোনাও, গান শুনে আমরা একটা বিরতিতে যাব, একটা গান হয়ে যাক তারপর এসে
প্রত্যাবর্তন উপলক্ষে
প্লিজ একটা রিকোয়েস্ট করি, মানে তারেকের গান করো না, আমাদের শ্রোতার বয়স কম এদের কষ্ট দিও না, এটা শিশু নির্যাতন হয়ে যাবে।
তারেক কিন্তু প্রচুর পপুলার হয়ে যাচ্ছে এই শোয়ের কারণে,
একদম একদম। কোনটা করব
মঞ্জু ভাই রেডি?
কখনো বিহারিণী হরিণী, কখনো সকল সঞ্চারিণী, কেন তারে পরিবারে করি কোন অকারণ, মায়া কোনো বিহারিণী, মায়া কোনো বিহারিণী হরিণী, কখনো সকল সঞ্চারিণী, কেন তারে পরিবারে করি কোন অকারণ, মায়া বনো বিহারিণী, নেবে ফাগুনের পবনে, তোষিবে আকাশবাণী শ্রাবণে চমকিবে ফাগুনের পবনে, বিশ্ব আকুল হবে অনুক্ষণ অকারণ, দূর হতে আমি তারে সাজিব গোপনে আমি তারে সাজিব গোপনে বিরহ দরে বাজিব, বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরে পারে করে পণ অকারণ, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী।
ভালোবাসা সেই সোনার হরিণ যে মায়ার নামে একটা বনের মধ্যে থাকে, এবং তাকে ধরতে চাওয়া, তাকে পেতে চাওয়া, তাকে সোনার শিকলেই বাঁধতে চাওয়া হচ্ছে অকারণ একটা চাওয়া, এবং সে কখনোই ধরা যায় না, এবং কখনোই ধরা যায় না জন্যই আমরা তাকে দূর থেকে দেখি, দূর থেকে তাকে আমরা দেখি, দূর থেকেই আমরা তার সাধনা করি, এবং সে সহজেই ধরা দেয় না জন্যই যখন আমরা তাকে পাই মনে হয় না জানি কি পেয়েছি, না জানি কি পেয়েছি। আমরা পেয়েছি লিমিকে, লিমি আমাদের আবার আমাদের মাঝে ফিরে এসেছে, অনেক ধন্যবাদ। লিমির সঙ্গে আমরা অনেক কথা বলবো, ব্যান্ডি আছে, ব্যান্ডিরে অনেক গান শুনবো, অনেক আড্ডা হবে ছোট্ট একটা বিরতির পর। তোমরা শুনছো মেন্টস,
আপনাকেও কি আবার শোনা যাবে?
হ্যাঁ, আমাকেও শোনা যাবে আশা করি,
সেটা মিস গেল তো
না, এটা বললে আবার অনেকে রেডিও অফ করে দিবে, এটা বলা যাবে না, বুঝছেন না?
ঠিক আছে, আমরা অপেক্ষা,
বা এটা আপনি বলতে পারেন আমি হয়তো নাই, এই যেতে পারে যে আমাদের টিআরপি বাড়তে পারে, ঠিক আছে, আমি হয়তো নাই। হ্যাঁ ঠিক আছে, ছোট্ট একটা বিরতির পর আমরা ফিরে আসছি।
আকাশে দেখে আলোকে লুকিয়ে থাকা ওই রোদ, তুমি তোমার নির্বিকার চোখের ভাষা, মাতাল করা হাসি আর ভেজা চুলে গোলাপি ওই চোখের বেলকুনিতে, রং তুলিতে আমার অবসর বিকেল সব সবাই পুরো
তোমাদের সঙ্গে আছি আমি রাজীব, রাজীব হাসান, এবং আমাদের সঙ্গে আছে মঞ্জু ভাই, আছে লোবান ভাই।
আপনি বলেন খাও মেন্টাস ক্যান্ডি, সাথে আছে ব্যান্ডি।
খাও মেন্টাস ক্যান্ডি, আমাদের সঙ্গে আছে ব্যান্ডি, এবং আমাদের সঙ্গে আছে মনির, আমাদের সঙ্গে আছে জাহিদ, এবং আমাদের সঙ্গে এমন একজন আছে যে আমাদের যে অতিথিকে আমরা মোটামুটি, তিনি নিজেও বিদায় টিদায় নিয়ে আবার ফেরত এসেছেন।
এটা শুধু অতিথিকে দোষ দিলে হবে না, আপনি নিজেও
জাতির দাবি, জাতির দাবি
কান্নাকাটি করলেন অনেক। আমি এতক্ষণ তো খালি আপনার লেকচার শুনলাম, হ্যাঁ আমি বলার সুযোগ পাইনি। মানে
এমন আমি ইফতারিতে এমন খাওয়া দিতে সেটা না, ডিস্টার্ব করবে
বিষয়টা তা না, বিষয়টা
ডাউনলোড হওয়ার পরে মনে হয়।
আমি এতক্ষণ শুধু রাজীব,
আমার মনে হয় ব্রেকে ডাউনলোড
হবে। আমি আপনাদের
কি, আমি আমি অফ যাব
না, প্লিজ বলেন
না আমাকে তো। আপনারা আপনারা এতই বলেন,
আমি আপনার পক্ষে
রাজীব ভাই তো ননস্টপ বলেই যাচ্ছে যে লিমি এই সেই হ্যান ত্যান কাটাকাটি করতে করতে চলে গেল, এই হইলো সেই হইলো, অনেক কিছু বলতে বলতে মানে আপনি তো স্টার্ট করছিলেন, প্রথম কান্নাটা তো স্টার্ট করলেন আপনি।
আমি আপনার আরো ইনপুট দিই, আপনি বলেন যে লিমিটে একবার বিদায় দিচ্ছে, আপনি তো এই গত দুই বছরে
এবং আপনি বারবার এটাও যোগ করতেছিলেন, লিমি বোধহয় আমাদের আবারও আসতে হতে পারে এই সেই, মানে আপনি সুযোগটাও রাখতেছিলেন আবার বিদায়ও নিচ্ছিলেন।
না
মানে টেকনিক্যালি
আমি তো রবি, আমি তো আমি জানি, আমি জানি, আমি জানি রবি, আমি তো রবি ভাইকে চিনি, রবি ভাইকে চিনি।
রবি ভাইকে শুধু চিনেন না, আপনি জাহিদকেও চিনেন, আপনি এবিসি রেডিও চিনেন, আপনি মেন্টোস বাতি জ্বালাও চিনেন। দ্যাটস ওয়াই আপনি এমন সিস্টেমে বিদায়টা নিছেন যে আপনি আসলে যাতে
হাতে রেখে না, হাতে রেখে
আমি ছিলাম না তো।
লিমি তো বুঝে না এই বিষয়গুলা, ওর মত
সরলও
নিয়ে
নিয়েছে।
আর আমি ছিলাম না তো, ব্যাপারটা হচ্ছে আমি ছিলাম, তাহলে একটা ব্যালেন্স হতো।
আচ্ছা আমি তাহলে স্বীকার করি, আমি হচ্ছি সেই রকম অতিথির মতো, ধরেন আছে না লতায় পাতায় আমার চাচার মামা শ্বশুরের ছোট ভাইয়ের খালাতো বোনের স্বামীর ছোট ভাই, ধরেন আমাদের বাড়িতে বাড়িতে এসছে, বুঝতে পারতেছেন? আমার চাচার ছোট ভাইয়ের শ্বশুরের খালাতো ভাইয়ের মামাতো বোনের জামাইয়ের ছোট বোনের আমাদের
এক সময় যেটা হইতো যে আমরা খুলনায় ছিলাম ওই সময়, তখন মেহেরপুরের মানে মেহেরপুর ডিস্ট্রিক্টের মানুষ হইলেই হয়েছে আর কি। আপনার বাড়ি কোথায়? মেহেরপুর মানে
এটা হয়, এটা আমাদের আমাদের যখন রংপুরে বাড়ি ছিল, আমাদের গ্রামের বাড়ি, এবং শহরে তো অনেক কাজ থাকে, ধরেন আইন আদালতের কাজ, অফিস আদালতের কাজ,
যেহেতু বিভাগ খুলনা ওইখানে সব কাজ ছিল মানুষের, ওরা সবাই আসতো ডাক্তার দেখাইতে, আসতো সবাই মোটামুটি,
এবং আসে ধরেন আমরা চিনতেছি না।
এটা কিন্তু একটা কমন জিনিস, ডাক্তার দেখাতেই আসবে, এবং আসলে একেবারে চোদ্দ গোষ্ঠী যা আসছে সব কিছু নিয়ে চলে আসবে ডাক্তার দেখাতে।
এবং আসলে আমরা ধরেন চিনতেছি না, এখন চিনতেছি এটা তো বলা যাবে না, একটু টেকনিক্যাল প্রবলেম। সে তখন বলতেছে আরে আমাকে চিনলাম না বাবা, আমি তোমার চাচার অমুকের তমুকের ইয়ে বলে, আত্মীয়তার সম্পর্ক এত লম্বা, আমি ঠিক বুঝতে পারি না তাকে আমি ভাই ডাকবো না চাচা ডাকবো নাকি দাদা ডাকবো, আমার কি হয় সম্পর্কে। এবং এই ধরনের আত্মীয় যেটা হয়, এবং সে আইসা জমায় টমায় সব দখল করে ফেলে বাসা, এই নিয়ে আমরা ছোট বাসায় থাকি, এবং যেটা হয় ধরেন সে দশ বারো দিন থাকার পরও তারপর সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে আমি যাচ্ছি, বাবা তোমাদেরকে অনেক ডিস্টার্ব করলাম, আমিও বুঝি তোমরা ঢাকায় থাকো, অলমোস্ট সেম ওই মুভিটার গল্প, যে আমিও বুঝি অনেক ডিস্টার্ব করলাম বাবা মা তোমাকে অনেক ডিস্টার্ব করলাম, ঠিক আছে থাকো তোমরা ভালো সুখে শান্তি
না, এ আর কি আবার আসবেন।
তখন তখন
তারপরে কথা হয় তাড়াতাড়ি চলে যান,
তখন মনে করেন আমরা বলি, হ্যাঁ আমরা বলি যে কি বলেন চাচা
তাড়াতাড়ি,
আপনি ছিলেন খুবই ভালো লাগছে, আর মাত্রই দশ বারো দিন হলো কেন যাচ্ছেন চাচা, প্লিজ থাকেন মার্কেটের দিন থাকেন, এখন তো চিড়িয়াখানায় দেখা হলো না,
কিছুই দেখা নেই,
এবং জাস্ট জাস্ট বলছি কি বলি নাই,
বলে যে এসে ব্যাগটা রেখে দিল
বাবা, এত করে বলছিস
আর কয়েকটা দিন থেকে,
আর কয়েকটা দিন থাকি তো, এই লিমিট এরকম হয়েছে। এবং মানে এটা আসলে মানুষের, আমরা ছোটবেলায় কি হয় মঞ্জু ভাই, কারণ খুব রাগ করছি বাড়িতে এবং ঘোষণা দিলাম ভাত খাবো না সেদিন, আবার যেদিন ঘোষণা দিয়ে ভাত খাবো না সেদিন বাড়িতে সবচেয়ে ভালো
গরুর দোষ,
হ্যাঁ সেদিন ঘোষণা দেয় আজ ভাত খাবো না, তোমার পাইসুক কি আমাকে খাবোই না আমি আজকে ভাত, আমাকে খুন করে ফেললেও আমি ভাত খাবো না, এবং সেই দিনে ধরেন ডাকমাক করে জাস্ট বিছানায় বালিশে কাই থেছি হঠাৎ করে নাকে দেখা যাচ্ছে ভুনা মাংসের ঘ্রাণ, এর মধ্যে মা একবার দুবার এসে বলবে বাবা রাগ করিস না বাবা আয় খা, না না আমি খাবো না বলছি না খাবো না জীবনে খাবো না,
এর মতো কিন্তু বলতেছি দু একবার রিমাইন্ডার,
এইবার আর বলতে আর কিন্তু বলবো না, না তুমি আর 500 বার বললাম আমি খাবো না যাও যাও, এবং সত্যি সত্যি মা চলে যায় এবং তখন রান্নাঘরে খুবই চমৎকার একটা রান্না হয় এবং মাংস হয়তো খুব নিয়মিত,
ভাই বোন ভাই আপনাদের নিশ্চয়ই ভাই বোনরা এসে আজকে যা রান্নাটা
যা রান্না হইলো
সেইরকম খাইলাম,
ভয়ঙ্কর ভয়ঙ্কর, আমার
মনে আমি এই কারণে যে ছোটবেলায় কখনো বলতাম না রাগ করে যে আমি খাবো না, আমি জানি আমি কথা বলে কেউ এসে একবার বলবেও না যে মা আসো খেয়ে নাও, আমি কখনো বলতাম না যে আমি খাবো না, আমি সব খাবো,
রোজার মাস তো যখন আমি প্রথম রোজা রাখছি যেদিন এমনিতে আশেপাশে ইফতারি দেওয়া হয় সবার বাসায় টাসায় দেওয়া হয়, ওই দিন আমি আম্মাকে আম্মা আজকে আর কাউকে ইফতারি দেওয়ার দরকার নাই মানে সবগুলো, এটা আম্মা এখনো বলে গত কয়েকদিন আগে বলতেছিল যে তোর মানে ইফতারি বানাইতে গেলেই আর কি ওইটা মনে হয় যে মানে তুই সব খাবি এরকম একটা ব্যাপার যে কাউকে দেয়া লাগবে না আজকে আজকে আমিই খাবো,
রোজা রাখবো বাসা থেকে কেউ রাখতে দিবে না বলতো আচ্ছা ঠিক আছে সেহেরি খাও দিয়ে তারপরে দেখা যাবে, সকালে দেখা যায় 10টা সাড়ে 10টার সময় হ্যাঁ এখন ইফতারি করে নাও তোমার একটা রোজা হয়ে গেছে তারপরে
একদিনে তিনটা রোজা আর কি,
আমাদের আমি জানি না এখনো ছোটবেলায়, এবং আমি এখন তো আমরা আমি আমার মেয়ের জন্য যেটা খুব মিস করি, আমরা তো মফস্বল শহরে মঞ্জু ভাই বড় হয়েছি, আমরা প্রত্যেকে মফস্বল শহরে বড় হয়েছি, মফস্বল শহরের আমাদের প্রত্যেকের বাড়ির সামনে একটা আঙিনা থাকতো, এই আঙিনা আমি এই প্রতীকী অর্থে এই জন্য বলতেছি সামনে পিছিয়ে আশেপাশে
উঠানের
উঠান
একটা, আমরা আমি জানি না ঢাকা শহরে আপনার লাস্ট কবে চাঁদ দেখছেন, মানে মঞ্জু ভাই
আমি গত বছর দেখছি,
আমি আমি সেকেন্ড রোজার দিন
দেখছি,
না না এবারে রোজার চাঁদ দেখার জন্য এবার তো আমরা রোজার দিনে চাঁদ তো আমরা অনেকেই হ্যাঁ ঢাকা শহরে নাকি দেখাই যায় না, এত পলিউশন ঢাকা শহরে
ছিল,
আমি এটা আমার আফসোস হয় যে এখানে আমরা আমার মনে আছে যে প্রত্যেকটা রমজান মাস আমাদের জন্য একটা রোমাঞ্চকর একটা শৈশবে রোমাঞ্চকর একটা শৈশব ছিল আমাদের রমজান মাসটা, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম রমজান কবে আসবে, বেশ কয়েকটা কারণ
সুন্দর একটা গন্ধ ছিল কিন্তু খেয়াল করবা ওই গন্ধটা কিন্তু এখন আর নাই, মানে পহেলা রমজানের যে একটা গন্ধ রোজা রোজা একটা ভাব সেই জিনিসটা নাই, আর চাঁদ না দেখলে রোজা রাখা যাবে না,
চাঁদ দেখার যে একটা মজা
পটকা ফুটানো, চাঁদ দেখবো পটকা ফুটাবো ঠাস ঠুস করে, এই ছাদ থেকে ওই ছাদে জিজ্ঞেস করবো যে এই কোন দিকে চাঁদ উঠছে কে দেখতে পাচ্ছে, ওই যে ওই যে হ্যাঁ বাসের উপরে বা রডের
উপরে না দেখো বলতো
হ্যাঁ সবাই দেখতে পাই
সবাই চাঁদ
আমি কেন দেখবো,
আমি দেখি এটা
ইনফ্যাক্ট আমার সঙ্গে বেশিরভাগ সবাই চাঁদ দেখে আমি চাঁদ কই পর আমি হাসি সে
গাছের পাতার ফাঁক দিয়ে তাকে ওই যে আরে বেটা তুই দেখিস
আমি গত বছর রোজার সময় মোটামুটি ঢাকায় আসার পরে মানে ঢাকায় আসে তো প্রায় 12-13 বছর হয়ে গেল,
কি বলো তোমার বয়সে
মায় বলে আরো কম,
আমি অনেক ছোট ছোট বাবু
না তাই তো আমি ভাবতাম তোমার বয়সই 12-13 বছর, তুমি দাবি করছো ঢাকায় আছে তোমার 12-13 বছর
মানে ঢাকায় সব জন্মই হয়েছে,
আচ্ছা হ্যাঁ তা বলো
তো এতদিন পরের কি চাঁদ দেখার সুযোগ হয়েছে, হ্যাঁ আমি ছাদে উঠলাম চাঁদ দেখতে,
আমি তো আমি তো স্টুডিওর মধ্যে একটা চাঁদ দেখতে পাচ্ছি,
হ্যাঁ জানি তো
কালারফুল তো
ওই তাই সবাই দেখে নিয়ে
যাবে, ও ওই যে আপনার পিতা চাঁদ আছে তারা আছে চাঁদ না ফাঁদ, হ্যাঁ বলো
তো রোজার চাঁদ দেখতে উঠছি
সানগ্লাস হবে মানে এত কাছ থেকে কোনো চাপ দেখি নাই তো সানগ্লাস হবে একটা আজকে অ্যানিমাল সানগ্লাস আমি একটা গান গাবো নাকি দোস্ত, জানলে দেখো নিজেকে। আমার লিমিট একটা ওই আমরা অফ এয়ারে মাঝখানে ব্রেকে কথা বলছিলাম লিমির একটা গান নিয়ে, লিমির ছোটবেলায় তার ইয়ে গান ছিল অঞ্জলি লহ মোর সঙ্গীত, বর্ষা শরৎ হেমন্ত যাই হোক না কেন ওর গলা একটা মাফলার পেঁচানো,
গলা যদি নষ্ট হয়ে
সব সময় মাফলার পেঁচানো আছে সবুজ রঙের,
শুধু মাফলার না আমি শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসই গরম পানি খেতাম
পরে বুঝছি যে ক্লাসিক্যাল মিউজিক ব্যাপারটা আপনি যত কাঁপাইতে পারবেন। আমি প্রথমে ভাবতাম যে লিমিট খুবই ঠান্ডা লাগছে, একে তো মাফলার আছে তারপর সে গান গাইতে পারে,
কম্বল নিয়ে যে জড়ায় দিতেন নাকি গায়ে,
আমার ইচ্ছে তো আমি যদি কম্বল হয়ে যেতাম, ও আমার
তার শুধু ইচ্ছাই হইতো,
ও আমার ইচ্ছাই হইতো, ইচ্ছাই হইতো চাইতে লিমি বারবার কেন
হইতে 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 এত বড় হই,
মানে লিমি আর নদর্য
এত ইচ্ছা কেন, বাস্তবায়ন কর ও আমার রশিয়া বন্ধুরে তুমি কেন ঠান্ডা কালের চাদর হইলা।
আচ্ছা একটা মজার কথা বলি, সেটা হচ্ছে আমার কাছে প্রচুর ইনবক্স আসে যে রাজীব কি সত্যি সত্যি আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসতো, তো এটা উত্তর, হ্যাঁ এটার উত্তর সরাসরি দেওয়া উচিত, আমি কিন্তু কোনো উত্তর দিই
কেন উত্তর দাও,
আপনি এখন সরাসরি বলবেন আপনি কি সত্যি সত্যি।
আচ্ছা আমি তোমাকে বলি, তোমাকে
যদি শুনেন
তুমি কি ফাইল টাইম করো
সিরিয়াসলি, যদি এই শো তারেক শুনে থাকে তাহলে আমি অবশ্যই লিমিকে ভালোবাসি, ডেফিনেটলি ভালোবাসি, যদি আমার বউ শুনে থাকে বিশ্বাস করো মা আমি লিমিকে ভালোবাসি না, এইসব মিডিয়ার না
না,
গোপাল ভাড় বলছিল
আপনি ভালোবাসতেন কিনা সেটা হচ্ছে,
গোপাল ভাড় তার গরু খুঁজে এসে বাসায় ক্লান্ত হয়ে বলতেছে ভাই পানি আন বদনা খাই, বউ খেপে খেয়ে বলছে নিজের ছেলেকে ভাই বলতেছো তুমি, আচ্ছা ওইটা না বুঝলাম ভাই বলতেছো, পানিকে বদনা আর বদনাকে পানি, কেউ পানি আনো বদনা খাইটা বলে না, বলে বলে বদনা আনো পানি খাই, গোপাল ভাড় বলতেছে এমন সাধের গরু হারাইলে এমনই হয় মা। আমার হয়েছে এই শো যখন বউ শোনে আমি জাস্ট বলি মা শুনিও না মা, এই শো তোমার জন্য না, এই শো যদি তারেক শুনে থাকে আমি ডেফিনেটলি লিমিকে
ভালোবাসি, থাকলো না সেটা প্রশ্ন না,
তোমাকে যদি
তোমাকে চাপা গুলো আপনি ছাড়েন, হ্যাঁ আপনার প্রথম দেখা এই সেই হ্যান ত্যান অনেক চাপা নাকি আপনি সিরিয়াসলি তাকে মানে তাকে পড়ছিলেন কোন সময়,
আপনি কি পাঁচ টেন্সে আমি তাকে ভালোবাসতাম কিনা, ডেফিনেটলি আমি তাকে ভালোবাসতাম, অবশ্যই তাকে ভালোবাসতাম, আপনি যদি আমাকে প্রশ্ন করেন এখনো ভালো বাস,
আমি এখন বিষয়ে এটা
মিস করেন
এটা করব
না, বুঝেন আমি না
এই প্রশ্ন করব না, আমি
টেকনিক্যাল ব্যাপারটা করব,
তবে যাই যদি ঠাস করে পাঁচ সেকেন্ডের জন্য আমার মাইকটা অফ করে দেয়, একদম প্রচুর আমার মাইক্রোফোন অফ হয়েছে আমি বলতে পারি অফ এর
বন্ধ করে দিছে,
হ্যাঁ মাঝখানে আমি অনেক কথা বলছি যেটা শোনা যায় না, অনেয়ার হয় নাই গাইড অফ করে রাখছিল, তো আমরা ছোটবেলার রোজার কথা বলতেছিলাম, আসলে আমি জানি আমাদের শো অনেকে শুনতেছে রাত জেগে সেহরি করে, মানে আমাদের শো শোনার পর সেহরি করে তারপরে ঘুমাবে, আমরাও ইনশাল্লাহ মঞ্জু ভাই নতুন বেতন পাইছে, মঞ্জু ভাই আজকে আমাদেরকে আল রাজ্জাকে খাওয়াবে,
কেন মঞ্জু ভাই খাওয়াবে,
আপনি আমাদের বড় ভাই,
শোর প্রোডিউসার কে, হু ইজ দ্য প্রোডিউসার,
শিপ অফ দি ক্যাপ্টেন, হু ইজ দ্য শিপ অফ দি ও না মানে ক্যাপ্টেন অফ দি শিপ,
আমরা
যখন ছোট ছিলাম তখন কি সুন্দর পিচি পিচি সময় ছিল না,
রোজা মনে হয় লম্বাই ছিল,
লম্বা
আমার মনে আছে আমি যখন রোজা ছিলাম শীতকালেই রোজা হতো, সবসময় শীতকালেই রোজা হতো, আমি গরমের সময় কখনো রোজা করি,
সেটাও পেয়েছি, মা বাবার সাধারণত বাচ্চাদেরকে শীতকালেই রাখতে এনকারেজ করতো কারণ দিন ছোট হয়ে যেত,
এবং এটাও মজার মনে আছে যে সেহরিতে যখন উঠতাম বিছানা ঠান্ডা হয়ে যাবে দেখে লেপ দিয়ে ঢেকে রাখতাম,
ছিল
প্রথম রোজা
প্রথম দিকে
খুবই ভালো, বয়স
তো কম না একেবারে,
না সেটাই, এবং তখন
অজু করতে দেয় পানি খেয়ে প্রথম বেশিরভাগ সময় এরকম হয়েছে।
প্রবলেম হইতো যে ছোটবেলায় একদম ছোটবেলায় রোজা রাখাটা
এবং পুকুরে গোসল করতে যায় দুই ঘন্টার আগে উঠতাম না পানি থেকে,
একটু শান্তি লাগতো,
অনেকক্ষণ গোসল করতাম।
ছোটবেলায় রোজা রাখার প্রথম ইয়েটা হয়তো যে বন্ধুদের মধ্যে প্রথম কেউ না কেউ রোজা রেখে ফেলতো, কারণ একদম ছোটবেলার কথা বলতো, যখন হয়তো আমাদের বয়স 5-6 বছর একদমই ছোট, এবং বন্ধুদের মধ্যে প্রথম কেউ রোজা রাখতো এবং তখন আমাদের মধ্যে ও রেখে ফেলছে এখন আর রোজা না রেখে উপায় নাই, এবং তখন আমরা একটা পর্যায়ে গিয়ে ধরেন 15-20 রোজায় গিয়ে আমরা হিসাব করতাম তুই কটা রোজা রাখছি, সে বলে আমি 5টা রোজা রাখছি, আমরা তখন বলে আমি 6টা রোজা রাখছি, যে বেশি রোজা রাখতো তার বেশি ক্রেডিট ছিল। এবং প্রবলেম যেটা হইতো যে দুপুর বেলা থেকে আর পারা যাইতো না ভাই, বারবার শুধু ঘড়ি দেখতাম ঘড়ি দেখতাম, এবং আশ্চর্যজনক বিষয় ওই সময় ঘড়ির কাটা আগাইতই না, কি ব্যাপার একটু আগে দেখলাম 3টা বাজে, এখন দেখতেছি 2টা 58, কেমনে উল্টা দিকে যাচ্ছে কি ভাবে ঘড়ি। তবে আসর থেকে আসর যখন হইতো তখন থেকে কিন্তু একটা অদ্ভুত আনন্দ একটা ফিল, যে আমি সারাদিন যে আরেকটা বলে রাখি যে মনে হয়তো যে আমি ছোটবেলা হচ্ছে খাটের তলে গিয়ে খাবো, যে ওইখানে গিয়ে খালি কেউ দেখবে না,
আমার কোনোদিন এরকম হয়নি, আপনি ভাবছেন?
হ্যাঁ, আমি ভাবতাম যে খাটের তলে গিয়ে খাবো চুপচুপ করে, তখন মানে প্রথম খুব একদম ছোটবেলায় খুব ছোটবেলায় তখন বাবা মা বুঝাইতো যে তুমি যে রোজা রাখতেছো আল্লাহর জন্য রোজা রাখতেছো এবং আল্লাহ সব জায়গায় দেখতে পারে। এটাও কিন্তু একটা মানে রোজা তো শুধু না খেয়ে থাকা না লোবান ভাই, একটু আমরা বলি যে রোজা কিন্তু শুধুমাত্র না খেয়ে থাকা না, রোজা হচ্ছে কিছু
সবকিছু, রোজা
সবকিছু মিলে আপনার সেটা হচ্ছে আপনার শুধু ক্ষুধার কষ্ট উপভোগ করা না, সেখানে হচ্ছে আপনি আমরা রোজা যখন থাকি তখন আমরা নির্দিষ্ট কিছু সারাদিনে কম কথা বলি, আমরা
অনেক কিছু প্র্যাকটিস
আসলে অনেক প্র্যাকটিস রাইট, আমরা সত্য কথা
বলা আছে, কানের রোজা আছে, নাকের রোজা আছে,
সবকিছু মানে সব খারাপ প্র্যাকটিস গুলার থেকে দূরে থেকে ভালো প্র্যাকটিসে যাওয়া,
ভাগ্যিস মেন্টাসটা 12টা সময় রাতে,
এবং এ কারণেই আমরা এটাকে বলা হয় সিয়াম সাধনা, সিয়াম সাধনা বলা হয় মানে এটা সাধনার মতো। এবং জাস্ট ভাগ্যের ব্যাপার, হয়তো কে জানে যে সামনের রোজা আমরা পাবো কিনা, আমাদের মধ্যে অনেকেই পাবে না, আমরা আশা করবো যে আমরা ইনশাল্লাহ আমাদের বাবা মাও আমাদের আমাদের যারা বুজুর্গ আছেন অনেক বয়স্ক তারাও আরো আরো দীর্ঘায়ু হন এবং আরো অনেক রোজা ইয়ে করেন
সবাই, এটা যেন
না হয় আমাদের জন্য বড় পাওয়া এই রমজান মাস। এবং যেটা বলতেছিলাম যে আমাদের যখন আসরের ওয়াক্তে এসে একটা অদ্ভুত আনন্দ কাজ করতো যে এই প্রথম
রাইট
আমি যে কষ্টটা করলাম সেই কষ্টটা ধীরে ধীরে ফল দিতে শুরু করতো,
তখন হচ্ছে ওই যে বিভিন্ন ভাজা পোড়ার গন্ধ আসা শুরু হইতো যে ইফতারের টাইম বোধহয় আগে আসতেছে, এই ব্যাপারগুলার যতগুলা পিচ্চি পোলাপান একসাথে থাকতাম আর কি রোজায়, সবাই ওই ওই সময়টা
ইফতারের আশেপাশে টাইম যায়,
ইফতারের আশেপাশে সময়ে সবাই ওই যে খেলাধুলা নিয়ে এক ধরনের ব্যস্ততা, আবার মানে ওই সময়টা বেশ মোটামুটি দ্রুতই কাটতো আর কি, ওই লাস্ট
আসরের একটু আগে থেকেই আমাদের আবার অনেকগুলো লজিং হুজুর থাকতো, হুজুর ওনারা আসতো ইফতার নেওয়ার জন্য, কেউ খাওয়ার জন্য, কেউ থাকবে ওই পর্যন্ত ইফতারি করে যাবে, মজা ইফতার মানে ওই সময়
ইফতারি সময়
মজা করতাম। সেটা হচ্ছে ওই আমাদের ওইখানে সাইরেন বাজতো ইফতারি,
হ্যাঁ ঢাকা শহরে, ঢাকা শহরে আমি দুটো জিনিস মিস করি মঞ্জু ভাই, একটা হচ্ছে আগের আমি যেই যেখানে ছিলাম ওখানে কাফেলা যেটা ছিল, কাফেলা আমাদের এলাকার কাফেলাটা অন্য টাইপ ছিল, এখানে যেমন আমাদের মাইক ব্যবহার করা হতো, তুমি রংপুরে মনে আসছে না যাই আমাদের খুলনা কি রংপুরে রিক্সার মধ্যে মাইক লাগানো হইতো এবং ওরা ধরেন 1টা কি 1টা বাজে যখন সিহরির টাইম
হইতো
খুব সুন্দর করে গান করতে এবং সুন্দর করে বলতো যে আপনারা জাগুন সেহরি করুন,
আমার মনে হয় আমাদের পাড়াতে কিন্তু এসে দরজাতে পর্যন্ত নক করতো,
দরজায় নক করার ব্যাপারটা ঢাকাতেও আছে মোটামুটি কাফেলাটা, কিন্তু রংপুরের কাফেলার আমি সবচেয়ে যেটা মিস করি অদ্ভুত সুরে মাইকে যেটা বলতো যে আপনারা জাগুন সেহরি করুন, রাত এতটা বাজতে চললো এবং সে একটু পরপর ঘড়ির আপডেট দিচ্ছে যে প্রতি বছর
এত মিনিট আছে,
আমরা অমুক সংগঠনের পক্ষ থেকে বা অমুক মসজিদের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবার আপনাদেরকে
কাফেলার সাথে আমরা আমি নিজেও গেছি ছোটবেলায়,
হ্যাঁ আমরা ওইটা ওইটা বলছিলাম, এটা একটা
সেটা একটা জেনারেশন, হ্যাঁ একটা জেনারেশনের
লাঠি নিয়ে বাড়ি দিতে দিতে সারা রাত হচ্ছে
কারেন্ট
কি বলে বিদ্যুতের বাড়ি দিতাম অনেক জোরে। তো ইফতারের আগে করতাম কি আমরা নিজেরাই মুখ দিয়ে সাইরেন বাজাইতাম,
এই কাজটা অনেক
প্রায় করতাম এটা, যাতে মানে সবাই
সাইরেন
বাজতেছে মনে করে।
রমজান থেকে ঈদ পর্যন্ত পুরো এক মাসের যে মজাটা ছিল, যে গন্ধটা ছিল, এটা আসলেই এখন আর নাই, মিসিং, ঢাকাতে আসলেই নাই। এখনকার পিচ্চি পাচ্চা যারা আসছে, যেমন আমার ভাগ্নি, ওই তো মজা পায় না, মানে রোজা আসছে, রোজা থেকে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে এসে কোচিং এ যাচ্ছে, কোচিং থেকে বাসে আসতেছে, দিয়ে তারপরে ইফতারি করে আবার পড়তে বসতে। কিন্তু আমরা যখন করছি, রোজা করছি, দেখা গেছে যে হ্যাঁ স্কুল বন্ধ হয়ে গেছে, পরীক্ষা টরীক্ষা শেষ, ওই টাইমে রোজা
রোজার মাসে কিন্তু আমাদের সবার স্কুল বন্ধ থাকতো, এখন কেন খোলা থাকে?
কিছু কিছু স্কুল খোলা আছে, আসলে ঠিক কথা বলেছেন, আমরা
রোজা নিয়ে আন্দোলনের মধ্যে বন্ধ হয়ে যাবে সব যতটুকু,
তারপরে আমাদের
রোজা পর্যন্ত তো মানে
আমাদের সময়টাই না এমন সময় রোজা পড়তো যে ফাইনাল পরীক্ষাও শেষ, রোজাও শুরু, এইটাই
না না সব যেই সময় পড়ুক বন্ধ ঠিকই থাকতো,
রোজা পেতাম
সব সময়।
আমি বললাম না যে রোজার জন্য
রোজা পর্যন্ত খোলা পাইছি, তারপরে বন্ধ,
রোজার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করতাম, এই কারণে যে একটু বড় একটা কারণ ছিল যে দীর্ঘ এক মাস স্কুল যেতে হবে না, একটা ছুটি ছিল, এবং
এক মাস দশ দিন
বাচ্চারা ঢাকার বাচ্চারা মজা কেন পায় না, আমি তোমাকে আরেকটা কারণ বলি, যে সন্ধ্যার দিকে যে ইফতারিটা আমাদের আমরা যেটা পাড়া মহল্লা ইফতারিটা হইতো, বা আমাদের গ্রামেও দাদি বাড়িতে গেলে ইফতারির আদান প্রদানের একটা খুব বড় চল ছিল,
সেটাই তো বললাম যে আমি ইফতারি দেয়া লাগবে না।
এইটা ঢাকায় যেটা হচ্ছে যে আমি যে ফ্লোরে থাকি, আমাদের ঠিক আছে, আমাদের ফ্লোরের প্রত্যেকটা প্রতিবেশীর মধ্যে আমাদের সম্পর্কটা মোটামুটি ভালো, আমি
তাও আপনারা ফ্ল্যাটের মালিক সেই জন্য ভাড়াটিয়া,
সত্যি কথা আমি যখন ভাড়াটিয়া আমি কিন্তু দেখি না আমার পাশে কে আছে সেটাই আমি জানি না, ইভেন পরিচিত হইতে গেলেও অনেক সময় দেখা যায় ও আচ্ছা ঠিক আছে শেষ, দিয়ে মুখের উপরে দরজা লাগে।
তবে এই রোজাটা মনে হয় আমাদের জন্য একটা সুযোগও, আমরা যারা শহরবাসী নগরবাসী, আমরা যারা ফ্ল্যাটের ছোট্ট একটা খোপে বাস করি, এই রোজাটা হয়তো আমাদের জন্য এটাও সুযোগ যে আমরা যে প্রতিবেশীর সঙ্গে আমাদের খুব একটা ভাবের আদান প্রদান হয় না, যে প্রতিবেশীকে আমরা মনে করি হয়তো তার প্রাইভেসিতে গিয়ে আমরা ইন্টারাপ্ট করছি, কিংবা কে জানে সেই প্রতিবেশী হয়তো ভাবছে যে আমি ওদেরকে বেশি না ঘাটাই, ওদের ব্যক্তিগত ব্যাপারে নাক না গলাই, এই রোজা হয়তো আমাদের জন্য সেই সুযোগ যে আমাদের মধ্যে সেই আত্মীয়তার বন্ধন তৈরি করার, সেটা হতে পারে পারস্পরিক সেহরির সময় ডেকে দেওয়া যে ভাবি ঘুম থেকে উঠছেন কিনা, ইফতারের সময় ইফতারি আদান প্রদান নিয়ে হতে পারে।
হ্যাঁ আগে কিন্তু সেহরি তো এরকম,
তবে আমরা যেটা করি আমরা অবশ্য এখনো ফোনে একজন আরেকজনকে ডাকার চেষ্টা করি,
এটা তো কি ফ্যামিলি মেম্বারদের ভিতর হয়, আপু যেমন রংপুর থেকে ফোন দিয়ে বলতেছে যে উঠছো কিনা, উঠো,
আমার শ্বশুর প্রতিদিন ফোন দিচ্ছে আমাকে, ভালোই লাগে,
এটা একটা ভালো দিক বললেন। আমার যেমন আমার বোনের সঙ্গে আমি তো একটা হচ্ছে যে ভালোবাসা খুব লুকিয়ে রাখতে পছন্দ করি, হ্যাঁ আমি খুব এক্সপ্রেসিভ না ভালোবাসার প্রকাশের,
আমি
যেটা চাই যে সবাই মিলে আমরা সুখে শান্তিতে বসবাস করি, দেখা যায় যদি মিনিমাইজ করা যায় ব্যাপার, তাই না? হ্যাঁ সবাই থাকলাম সুখে শান্তিতে বসবাস করতে লাগলাম। এই রোজার একটা ব্যাপার যেটা হয়েছে যে আমি আমার ওই যেটা বলতেছিলাম, বোনে আমার বোন একমাত্র বোন, অনেকটা অলমোস্ট মায়ের মতোই মানুষ করছে আমাকে, তাকেও খুব একটা কল দেওয়া হয় না আমার। তো সেহরির ব্যাপারগুলো হয়েছে যে প্রায় সেহরিতে আপনি যেটা বললেন, আমার বোন আমাকে প্রায় ফোন দেয়, আমিও বোনকে ফোন দিচ্ছি। রোজার জিনিসগুলা মানে শুধুমাত্র সিয়াম সাধনাই না, রোজা অনেক দিক দিয়ে আমাদেরকে
আরেকটা ব্যাপার আছে, ইফতারির দাওয়াত সবাইকে দেয়, একদিন আমার সাথে ইফতারি করেন, এটা সেটা ইফতারির দাওয়াতটাও।
মসজিদের ইফতারটা খুবই মজা হইতো, বিশেষ করে ওইটা হইতো কি ধরেন ২০টা বাড়ি থেকে ইফতার আসতো, এবং বড় একটা গামলায় সেই ২০টা বাড়ির ইফতার মিক্স করা হইতো, ২০টা বাড়ির টেস্ট কিন্তু মিক্স হইতো, এবং এইটার যে অদ্ভুত স্বাদ,
এটা
অদ্ভুত স্বাদ, আমি পৃথিবীতে অনেক রকমের খাবার খাইছি, মসজিদের ইফতারের যে স্বাদ এইটা আমি কোথাও পাই নাই। এবং এই ফাঁকে আরেকটা কথা বলে রাখি, রমজান মাসের জিলাপি, রমজান মাসের খেজুর এবং রমজান মাসের পেঁয়াজু বেগুনি, এইটার স্বাদ আর কোন মাস অন্য মাসে হয় না,
হয় না,
হয় না। রমজান মাসের আপনি জিলাপি খান,
অন্য সময় বেগুনি কিনে খাওয়াও খুব একটা হয় না, পেঁয়াজু মাঝে মধ্যে হয়তো কিনে খাওয়া হয়।
এখন তাও এই যে গত কিছুদিন ধরে দেখা যাচ্ছে পেঁয়াজিটা সন্ধ্যার সময় কেউ কেউ ভাজছে, আমরা কিনে খাচ্ছি,
কিন্তু ওই ওই টেস্টটা আসলে পাওয়া যায় না।
আচ্ছা, আমরা তো খুবই স্মৃতিকাতর, আমরা মনে হয় প্রত্যেকেই আমাদের শৈশবে ফিরে গেছি, আমরা শৈশব নিয়ে অনেক গল্প করতে চাই, আমাদের আরো একটা বিরতির সময় চলে আসছে, আমাদের ছেলেবেলা অনেক রকম ইন্টারেস্টিং গল্পের সাথে চলে যাব। বিরতিতে যাওয়ার আগে একটা, মঞ্জু ভাই, প্রচুর লোক, প্রচুর আপনার ভক্ত অপেক্ষা করছে, আমি জানি, আমি বলে রাখি যে আমরা তো প্রত্যেকেই খুবই ক্লান্ত, আমাদের শ্রোতারাও ক্লান্ত, এই ক্লান্তি নিয়েও আমরা এখানে এসেছি। যে বললাম না যে রাত তিনটার সময়ও আত্মীয় থেকে আমরা যেই ভালোবাসা থেকে ফোন দিই, সেই ভালোবাসার থেকে সেই টান থেকে আমরা এই ক্লান্তি নিয়েও তোমাদের কাছে এসেছি, এবং আমরা জানি সেই ভালোবাসা থেকে
আমাদের সেহেরি পর্যন্ত জাগিয়ে রাখছি,
সেহেরি পর্যন্ত এক ধরনের কাফেলার কাজই করছি আমরা, আমাদের আওতার মধ্যে থেকে, আমাদের তো দ্য শো মাস্ট গো অন, আমাদের শো তো করে যেতেই হবে। তো অনেক পাচ্ছি যে আপনার গান ছাড়া তাদের রাতের এই জায়গাটা ঠিক সার্থক হচ্ছে না,
মানে অনেকেই বলতেছে আমি গান না শুনলে সেহেরি করবো না।
আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
সবই ফিরে ফিরে আসা, শূন্যতায় মাথা করে ফিরে আসে সমস্ত সংগ্রাম, যে নদী সাগরে গিয়ে মেশে সেও কি সাগরেই ফিরে চলে যায়? সেই নদী সাগর থেকে বাষ্প হয়, বাষ্প থেকে মেঘ হয়, মেঘ উড়ে গিয়ে পাহাড়ের কাছে যায় এবং পাহাড় থেকে সে মেঘটা বৃষ্টি হয়ে পাহাড়ে ঝরে, সেখান থেকে ঝর্ণা হয়, ঝর্ণা থেকে আবার নদী হয়। তার মানে হচ্ছে আসলে কিন্তু পৃথিবীতে চলে যাওয়া মানে, চলে যাওয়া মানে কিচ্ছু নেই, সবই ফিরে ফিরে
আসা।
না আপনাকে রিভার ভয়েস দরকার?
আমার না না আমার মনে হইলো সেরকম কিছু।
এবং আমাদের কাছে আমরা আবারও তোমাদের কাছে ফিরে এসেছি, বিদায় টিদায় নিয়ে, এবং আমাদের কাছে আমাদের
বারবার ফিরে আসবই,
বারবার ফিরে আসবো, তোমরা খেদাই দিলেও ফিরে আসবো হয়তো, এবং আসবই আসবই, এবং তোমরাও হয়তো ফিরে আসবে বারবার।
আমরা দুজন বারবার ফিরে যাই, আবার আসবো, আবার বলবো শুধু তোমাকেই।
এটা একটু একটু মিরকে এদিকে এদিক করে দিলে আমাদের সুর সঙ্গে যায়, যে বারবার আসবো আমরা দুজন বারবার ফিরে যাই, আবার আসবো, আবার বলবো শুধু মেন্টস খাই, আবার আসবো, আবার বলবো শুধু মেন্টস খাই। তোমরা শুনছো
ক্যান্ডি,
খাও মেন্টস ক্যান্ডি,
সাথে
আছে ব্যান্ডি, এবং তোমরা শুনছো মেন্টস বাতি জ্বালাও। এবং আমরা আজকে রোজা নিয়ে কথা বলতে বলতে মানে হঠাৎ করে আমাদের কাছে আমাদের শৈশব ফিরে আসলো, এবং আমরা সবাই
দেখতে পাচ্ছি
একদম চোখের সামনে সিনেমার পর্দার মতো। আমাদের জীবনের সবচেয়ে ইন্ট্যাক্ট স্মৃতি হিসেবে থাকে, যে স্মৃতিটা একদম কখনোই মলিন হয় না, সেটা আমাদের শৈশবের স্মৃতি। এবং মানে চোখ বন্ধ করলেই মনে হয় যে এই তো, এবং মনে হয় যে এই তো সেদিনের ঘটনা,
সেদিনের ঘটনা,
সেদিনের ঘটনা। আপনাদের কাছে আপনাদের শৈশবের সবচেয়ে বিস্ময়কর ঘটনা কি ছিল? কোনটা দিয়ে দেখে আপনার সবচেয়ে বেশি বিস্মিত হইতেন, মন বা মনে হইতো যে এত বিস্ময়কর মনে হইতো কেন, কোনটা ঘটনা কি মনে হইতো আপনাদের? ছোট্ট একটা মোবাইল চিপের মধ্যে এখন দেখা যায় যে 100 GB মনে হয় আপনার মনে আছে কিনা, আগে 1.47 MB ফ্লপি ডিস্ক পাওয়া যেত, যাই মনে আছে? আপনি দেখছেন সাইজের বয়স তো অনেক বেশি, ফ্লপি ডিস্ক জমানা মানে এখন তো 60 GB বা 1 TB ছোট্ট একটা চিপ পাওয়া যায়, এত দুঃখ চিপ, আগে হচ্ছে একটা ফ্লপি ডিস্ক পাওয়া যায়, এটাকে বলি আমি মানে প্রসঙ্গটা দিতে উঠলোই, সেই ফ্লপি ডিস্ক ফ্লপি ড্রাইভে ভরানো হইতো, সেটার সাইজ ছিল 1.47 MB মোস্ট প্রবাবলি, আমি বলে নাই, মানে 1 MB 1.5 MB কম। দেড় মেগাবাইটে কি করা যায়? বড় জোর আপনি একটা ওয়ার্ড ফাইল নিতে পারবেন বা একটা ছবি নিতে পারবেন মাঝারি সাইজের, সেটাও বড় কথা না। সেই ফ্লপি ড্রাইভে আপনি যখন ছবি নিয়ে আরেকটা পিসিতে ঢুকাবেন, প্রথমে যেটা হবে ফ্লপি
করবেন।
এই এই প্রজন্মের আমরা ছিলাম যে লিমি ভিসিআর এর কথা বলতে, ভিসিআর ছিল হচ্ছে আগে বাসা বাড়িতে যে সিনেমা দেখাইতো,
সিনেমা
ক্যাসেটের মধ্যে থাকতো, আমাদের প্রত্যেকের দেড়টা বাজছে, এটা আমি জানি, ঘড়িতে এখনো বাজে,
ওই তো মানে একটার পরে তো অসুবিধা নেই,
সেটা এটা আমাদের দুষ্টু আওয়ার, একটু কিঞ্চিত দুষ্টুমি করা যাবে।
হ্যাঁ আমার গল্পটা,
হ্যাঁ লিমি
লোভন ভাই খুব আগ্রহ গল্প,
হ্যাঁ
মানে লাইনচ্যুত,
লাইনচ্যুত সেটা হিন্দি হোক কলকাতা হোক যাই হোক না কেন মিঠুন আসবে। তা আমার মনে
আমিও একটু করতে চাই ওই সময় আবার মিঠুন বেশ নাকি অমিতাভ বেশ এক ধরনের ফাইট ছিল,
যারা মিঠুনের ফ্যান ফ্যান তারা একটু জিতে থাকার চেষ্টা করছি।
মিঠুন অবশ্যই বেস্ট, সেটা মিঠুন আমাদের দাদা জন্য না বাট মিঠুন বাংলাদেশেরই, অনেকে অনেকে হয়তো জানে না মিঠুন
বরিশাল্লা
বরিশাল্লা বলা 80 টাকা
না। আমি ছোট থেকে এইসব নিয়ে অনেক গবেষণা শুনছি বাসাতে যে গোবিন্দ বাংলাদেশের মিঠুন বাংলাদেশের এরকম বিভিন্ন চিত্রনায়ক
বাংলাদেশের
মিঠুন চক্রবর্তী কেন বিশ্বের সেরা নায়ক আমি বলি শুধু বাংলার বা ভারতের না, কারণ মিঠুন চক্রবর্তী পৃথিবীর একমাত্র নায়ক। অন্যান্য নায়করা দেখবেন গোলাগুলির সময় কোথায় শিল্ড নেয় বা আড়াল নেয়, গাড়ির নিচে দেয়ালের পাশে। মিঠুন চক্রবর্তীর একটা ছবি আমি আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাবো, পারলে আমরা ফেসবুকে পোস্ট দেবো। সে
গুলি করতে
আড়াল গুলি করতে করতে আড়াল নিচে বাইসাইকেলের পাশে, যারা বিশ্বাস করতে তারা ফেসবুকে আমরা একটু ছবিটা দেবো। মিঠুন চক্রবর্তী পৃথিবীর সেই নায়ক যে গুলি গোলাগুলি করে গাড়ির আড়ালে দাঁড়ায় গোলাগুলি করতে পারে, সে বাইসাইকেলের পাশে দাঁড়ায় গোলাগুলি কুড়ি ইমাজিন
বললে দুপুরে যে খাওয়ার সময় হয়ে গেছে টিভি বন্ধ করো খেতে আসো। তো আমি ভিসিআরটা বন্ধ করার পর যখন খেতে বসলাম তখন চিন্তা করতেছিলাম আচ্ছা ক্যাসেটের ভিতরে মিঠুন বসে বসে কি করতেছে, ওকেও তো খেতে দেওয়া হচ্ছে খিটা লাগছে।
আমি যেটা আমি
গল্পটা কি এতটুকু
কি করে বুঝতে আপনি তাকে ভালোবাসছিলেন যে ক্যাসেটের ফিতার মধ্যে মিঠুন বসে আছে চিন্তা করে।
আমি আর লিমি যখন আসছিলাম
কতটাই সোজা সরল,
আপনি বলছেন কতটা সহজ সরল ছিল বলতেছেন আপনি, তো আমি আমি ঘটনাটা বলছি। আজকে আমি আর লিমি যখন আসতেছিলাম এই গল্পটা সে আমাকে শুনে,
এই সোজা সরলতার কারণেই সে বাসের হেল্পারের হাত ধরে নামে, সে
খুবই সরল
কাঁদতে কাঁদতে এটিএন বাংলার দুধে রান্না করে, এটা আর কিছু না
সরলতার সরলতার প্রতিমা।
আমরা ব্রেকের মাঝখানে আমি ব্রেকের মাঝখানে দেখলাম ওই লোকজন দাঁড়ায় আছে খুব আশ্চর্য, যদি আজকেও
দেখে এটা বেশি আসে আছে লোভান ভাই, আমি দেখতেছি একটু পর পর খালি আশেপাশে ঘুর ঘুর করতেছে লিমি, আমি বুঝলাম না কি
আর অডিয়েন্স পুরো
আমাকে
বলছে আজকে শিষ্য মনে হয় না কথাবার্তা বলেন না এই আমরা এই ছবিটা ফেসবুকে দিব জাহিদ খুঁজে বের করে দেখেন। আমরা তো রেডিও রেডিওর অনেক বড় সুবিধা কিন্তু অবশ্যই। তো আপনাদের তো ধারণা যে লিমি শৈশবে এত সহজ সরল ছিল, আজকে যখন লিমিয়ার আমি আসতেছিলাম লিমি সেম গল্পটা আমাকে বললো মিস্টিয়ারের, সে তখনও জিজ্ঞেস করলো আচ্ছা আমাকে বলো তো রাজীব আমরা যখন সিডি আটকায় রাখি তখন ওরা ভিতরে কি করে, কম্পিউটারের ভিতরে কি করে বা টিভির ভিতরে কি করে। এখনো লিমিট ধারণা যে টিভিতে আমরা যা দেখি টিভির ভিতরের মানুষই থাকে
তাই না,
আমি জাস্ট কাছে বুঝে বললাম যে মা রে টিভির ভিতরে নতুন থাকে না ওরা, ওটা আসলে সে সিরিয়াসলি আজকে সেই এত যে জ্ঞানী জ্ঞানী পাঠ নিচ্ছে আমি জাস্ট ওকে ক্লিয়ার করছিলাম। আমি যেটা বুঝতে পারতাম না ওস্তাদ গান গাচ্ছে না, ধরেন নায়ক নায়িকা গান গাচ্ছে, গান গাইতে আগের গানে ধরেন একটা ছিল নীল রঙের জামা, হঠাৎ করে পরের লাইনে দেখতেছি লাল রঙের জামা। আমি অনেক মাথা চুলকাইছি, মানে চুলকাইতে চুলকাইতে ধরেন এই যে আমার মাথায় কিঞ্চিত তাক, এটা ছোটবেলায় আমি চুলকানোর কারণেই আগের ইয়েতে দেখলাম নীল জামা, পরের দিতে লাল জামা, কেমনে হলো জামাটা পাল্টাইলো কখন?
আংশিক সাদা কালো ছিল তার আমলে,
এটা মানে সবারই হয়, সবাই এই কথাটা চিন্তা করছে, আমিও চিন্তা করছি বহুত, যে বাসা থেকে পালায় আসলো, আসার সময় তো ব্যাগটা কিছু নিয়ে আসে নাই, তাহলে গান গাইতে গেতে কেমনে ড্রেস চেঞ্জ হয়ে গেল, আবার দেখা যায় অনেক সময় যে গুন্ডারা তাদেরকে ফলো করতেছে, করতে করতে নায়ক মেকায় গান শুরু করে দিল, তো এত জোরে জোরে যে গান গাছে গুন্ডারা তো গান শুনেই চলে
যাবে
কোথায় আছে।
আমি আমি যেটা করতাম মানে বাংলা সিনেমা ওই টিভিতে যেটা আর কি শুক্রবারে হইতো, ওই সময় মানে যখনই ভিলেনের পার্ট আসতো, ভিলেন দেখে ফেলতেছে বা মারবে তাতে, ওই সময়
আমি জানি আপনি,
আমি টিভির সামনে থেকে বের হয়ে চলে আসতাম, মানে আমি নিতে পারতাম সেই প্রবলেমটা, আমি আর নিতে পারতাম না, আমি বের হয়ে যেতাম।
আমরা জানি যে আপনি বাংলা সিনেমার আপনার সবচেয়ে প্রিয় কিছু দৃশ্য আছে এটা আমরা জানি, যেমন একটা হচ্ছে বৃষ্টি ভেজা, হ্যাঁ
ওইটা আমি ছোটবেলা থেকে
বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে, আমি গাইলেই আপনারা বাজাই দেন
আজকে রাজীব খুব মুডে,
আমি গাইলে, আমি গাইলে বাজাইতে হয় না, কারণ আমার গান যথেষ্ট বাজে, আমার গানই যথেষ্ট বাজে,
এমনি বাজে,
হ্যাঁ এটা নতুন করে বাজাইতে হয় না, এমনি বাজে আমার গান। মঞ্জু ভাইয়ের আরেকটা দৃশ্য ছিল যেটা
প্রিয়,
যেই সময় নায়িকা বলে ছেড়ে দে শয়তান, হ্যাঁ এবং
রাজীব ভাইয়ের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে এইগুলো ওনার পরিমাণ প্রিয় ছিল, হ্যাঁ
এই কারণেই বলতে পারছি,
নস্টালজিক হয়ে গেছে এবং তার চেহারার মধ্যে চিকচিক করতেছে যে একদম এই দৃশ্যগুলো তার এত পছন্দ ছিল,
সেই সময় সেই দৃশ্য, সেই সময় নায়িকা বলতো শয়তান দেহ পাবি মন পাবি না, তখন ভিলেন বলতো। আচ্ছা আপনি আমাকে বলেন পৃথিবীর কোন ভিলেন নায়িকার কাছে মন চায়? আমি অদ্ভুত ডায়লগ, পৃথিবীর সবচেয়ে অর্থহীন ডায়লগ হচ্ছে নায়িকার, শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না,
পৃথিবীর না ইন্ডিয়া বাংলাদেশ,
অদ্ভুত ভিলেন কি মন চায় নায়িকা
না, কিন্তু ভিলেন তো তার আগে ওই যে বিয়ে করার জন্য নিয়ে যায়, উঠায় নিয়ে যায় কাজী ডাইকে আনে, হুজুর ডাইকে আনে, আমার সাথে বিয়ে পড়া এক্ষুনি, ওই যে
বাংলা ফিল্মে আপনার চেয়ে মঞ্জু এক ধাপ এগিয়ে,
মঞ্জু ভাই তো মনে ভাই
প্রচুর বাংলা ছবি দেখছি আমি, এটা অস্বীকার,
বাংলা সিনেমা খুবই সাইন্টিফিক সিনেমা,
এবং সবচেয়ে বেশি দেখছি হচ্ছে সালমান শাহের সিনেমা, কোনোটাই মিস করি নাই আর কি, যে কয়টা
না সালমান শাহ তো
ছিল,
সিরিয়াসলি বলি সালমান শাহ ছিল হচ্ছে সময়ের অনেক আগের, মানে এখনো সালমান
শাহ সবাই স্কুল স্কুল থেকেই তো বোধহয় শুরু, নাকি স্কুলের শেষের দিকে কলেজে ছিলাম, মানে ফ্রেন্ড সার্কেল একসাথে যাইতাম সবাই দেখতে, এবং হুমায়ুন আহমেদের সিনেমা মিস করতাম না কোনো, এই দুইটা,
হুমায়ুন আহমেদের সিনেমা তো খুব কমই পেতাম আমরা, মানে এত মানে পাহাড়ে পাঁচ বছর পর পর একটা মুভি তিনি বানাইতেন, সালমান অবশ্যই এটা বলতে হবে যে সালমান শাহ, এখন তো সালমান খানকে চেনে সবাই, আমরা চিনতাম সালমান শাহকে, সেই সালমান শাহর মাপের নায়ক আজও বাংলাদেশে আসেন, এবং সালমান শুধুমাত্র সুদর্শন নায়ক ছিলেন না, তিনি
আর্টটা বুঝতো,
ফ্যাশন ফ্যাশনের ট্রেন্ড সেটার ছিলেন, সালমান যেবার ভিলেনকে মারামারি সময় দেখা গেল সালমান ওইবার একটা হুডি আলা জ্যাকেট পরছে, মানে একটা মাথা ঢাকনা, সেইবার যে রেকর্ড পরিমাণ বাংলাদেশে হুডি বিক্রি হয়েছে, সালমান যখন জিন্স পরে মারামারি করছে সেইবার বাংলাদেশে রেকর্ড পরিমাণ জিন্স বিক্রি হয়েছে, এবং সালমানের মুভিগুলার কাহিনী অসাধারণ ছিল, মেকিং অসাধারণ ছিল, সবচেয়ে ইম্পর্টেন্টলি সালমানের মুভিগুলোর গানগুলো আপনি খেয়াল করে দেখবেন, অসাধারণ সব গান, অসাধারণ সালমান ছিল, সালমানের মুভির একটা দুটা গান প্রস্তাব, দুই চার লাইন হবে নাকি,
একটা গান নতুন করে আসছে না,
কোনটা বলো তো,
ওই যে কেমন থেকে কেমন একটা গান আসছে না নতুন করে,
ওটা ওটা হতে পারে
নতুন করে, কোনটা
ও আমার,
ও আমার বন্ধু
বন্ধু গো,
এটা কি নতুন করে আসছে,
হ্যাঁ নতুন
একোস্টিকে করছে,
একোস্টিকে
কে
এবং
শাবনুরের, শাবনুরের বেশ কিছু, শাবনুর সালমান শাহ মুভির শাবনুরের কিছু, আর যেমন আমার খুব প্রিয় গান ছিল একটা এক সময় যে জ্যোতিষী গো জ্যোতিষী, মনে আছে স্যার, জ্যোতিষী গো জ্যোতিষী হাত ধরি না কাউ দেখি, মনে মনে যারে চাই তারে পাবো কি, আচ্ছা আমরা সালমান নিয়ে আমরা পরে একদিন আমরা একটা দীর্ঘ শো করতে পারি, সালমান নিয়ে একটা শো করা হতো, করছিলাম না সালমান নিয়ে, আরো করতে হবে সালমান,
একটা একটা শো করে
সালমান যাবে না,
হ্যাঁ আচ্ছা তারপরে আমরা অন্য অন্য প্রসঙ্গে যাই,
না না অন্য প্রসঙ্গে না, ছোটবেলা মানে ছোটবেলারই গল্প করি স্যার,
ওই তো মানে সালমান আমরা তো মানে সিনেমার মধ্যে চলে গেছিলাম, তারপরে কি আর কি, আপনি আপনার প্রিয় দৃশ্যগুলোর কথা বলতেছিলেন আর কি,
আমি
শুনতে চাই
আমার প্রিয় দৃশ্যগুলোর মধ্যে যেটা ছিল হচ্ছে আমার অলমোস্ট বাংলা সিনেমার প্রত্যেকটা দৃশ্য আমার খুব ভালো লাগতো, বিশেষ করে সেই দৃশ্যগুলা যেখানে ধরেন বড়লোক বড়লোকরা খাচ্ছে, একটা টেবিলে বিশাল এক টেবিলে বিশাল রোস্ট, পুরো আস্ত একটা খাসি, সিঙ্গালা খাসি, এবং খাচ্ছে গিয়ে গাব গুপ করে খাচ্ছে, এবং তার পাশে খেয়াল করে দেখবেন একটা এত হাইটের একটা মেয়ে দাঁড়ায় থাকে, তার পাশে একটা এই সাইজে একটা ভাই থাকে, আর এই সাইজে আর একটা মিনি সাইজের ছোট একটা ভাই থাকে আমাদের মনিজের মতো, যারা দাঁড়ায় দাঁড়ায় শুধু মানে আমাদের জীবনটা বাংলা সিনেমার মতো এই জন্যই মনির ভাই, যে নায়িকা ছোটবেলায় টেবিলে বাবার সঙ্গে আস্ত খাসি রোস্ট খায়, আর নায়ক
দাঁড়ায় দাঁড়ায়
ঠোক গিলে, কিন্তু সেই নায়ক ফিরে আসে, সেই নায়কের কাছেই সেই নায়িকা ফিরে আসে, এই যে
যেমন
যেমন
লিমি
আসতেই হবে।
আচ্ছা মানে লিমি কি কোনো সময় এরকম রোস্ট নিয়ে বসছিল?
হ্যাঁ,
আর আপনি দাঁড়ায় দাঁড়ায় ঢুক গেছিলেন
লিমিদের বাসায়? আমরা একবার লিমিদের বাসায় একবার আমরা গেলাম, আমি রকেট হ্যাঁ অয়ন মিলে গেছি, তারপর রকেটের গল্প একটা বলি। রকেট এই জীবনে দুইটা কাজ করছে, মানে যেটা আমরা খুবই ভীষণ ভাবে আপত্তি জানাইতাম, একটা হচ্ছে ক্লাস এইট পর্যন্ত, কারণ আমরা বলি ক্লাস এইটে পড়ি আমরা, জাস্ট ইমাজিন ক্লাস এইট, নট এ ম্যাটার অফ জোক, অনেক বড় আমরা
বিরাট
আমরা রকেটের বাসায় গেছি স্কুল থেকে,
সেকেন্ড হাইয়েস্ট স্কুলের।
রকেট জাস্ট যেটা করলো, ঠাস করে জামা কাপড় সব খুললো, খুলে হাঁটতে হাঁটতে টয়লেট গিয়ে লাগলো, সে ছোটবেলা থেকে প্র্যাকটিস করছে ঘরের মধ্যে জামা কাপড় খুললা।
সেটা কি লিমিটের বাসায়?
না না,
এটাই বলতে চাচ্ছিলাম যে লিমিটের বাসায় গিয়ে আমরা দুইটা বিষয়ে আতঙ্কিত ছিলাম, এক রকেট কখন টয়লেটে যেতে চায়, কারণ আনফরচুনেটলি তখন আমরা ক্লাস এইট থেকে নাইনে উঠি নাই,
কিন্তু ফাইনাল পরীক্ষা দিচ্ছেন তো
আলহামদুলিল্লাহ। যে সুখবর হচ্ছে রকেট লিমিদের বাথরুমে যাইতে চায় নাই, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে রকেট আরেকটা কাজ করতো, কলা আপনারা কেমনে খাই, মানে আমরা কলা কেমনে খাই স্যার, কলা খাইলা তারপর একটু খাই, আর একটু ছিল একটু খাই, রকেট যেটা করতো
আগে
আগে পুরা কলা পুরা কলা ঠাস করে খুলে বলতো, তার যুক্তি হচ্ছে কলার খোসা যখন খোলা খাইতেই হবে, এটা বারবার কলার
ঠিকই আছে, এটা ভালো যুক্তি, ভালো যুক্তি।
আমরা লিমিদের বাসায় গেছি, আতঙ্ক নিয়ে অপেক্ষা করছি রকেট কখন
বাথরুম,
আমাদের শৈশবের আমি বলতেছিলাম যে আপনাদের কাছে আমার কাছে সবচেয়ে বিস্ময়কর যেটা ছিল চাঁদ, চাঁদ জিনিসটা আমি দেখতাম, খেয়াল করে দেখতাম আমি যেদিকে যাই চাঁদও সেদিকে যাই, আমি যদি বামে হাঁটি চাঁদও আমার সঙ্গে বামে হাঁটে, আমি যদি ডানে হাঁটি চাঁদও আমার সঙ্গে,
যত দূর যাই তত দূরই চাঁদ।
আমি যখন বাসে যখন আমরা চড়তাম, বাস যখন খুব স্পিডে যাইতো, খেয়াল করে দেখতাম চাঁদও আমরা হাঁটার সময় খুব ধীরে ধীরে আমাদের সঙ্গে যাইতো, কিন্তু আমরা যখন বাসে বা ট্রেনে যাইতাম চাঁদও তার স্পিড বাড়াইতো।
এবং মজার ব্যাপার হচ্ছে আমরা বাসায় ঢোকার পরে চাঁদ ঠিক সেই ছাদের উপরে দাঁড়ায় থাকতো চুপ করে, আর নড়ানড়ি নেই।
কিন্তু কিন্তু আছে না একটা, রাজীব ভাইয়ের সাথে চাঁদ যাচ্ছে আমি আবার যাচ্ছি যেদিকে
সেদিকে, এই জিনিসগুলো আমি ভাবতাম যে আমি আর মঞ্জু ভাই ধরেন দাঁড়ায় আছি, মঞ্জু ভাই বামে গেল আমি গেলাম ডানে, সেই ক্ষেত্রে চাঁদ কি করবো, এই জিনিসটা আমার কাছে খুব রহস্যময় ছিল। আরেকটা জিনিস আমি যেটা আতঙ্কিত থাকতাম, যে ধরেন আমি নানির বাড়ি বেড়াতে গেছি, চাঁদ তো আমাকে ভোলে নাই, চাঁদ তো আমার সঙ্গে নানির বাড়িতে চলে আসছে, তখন আমি ভাবতাম রংপুরের লোক কেমনে আসছে, রংপুরে তো চাঁদ নাই, আমি তো দিনাজপুরে চাঁদ নিয়ে চলে আসছি, এখন রংপুরের লোক কেমনে আসছে। এই জীবনে আমাকে অনেকে ছেড়ে গেছে, এই জীবনে আমাকে লিমি ছেড়ে গেছে, যেমনি হোক গেছে
না ধরছিল কিনা,
কিন্তু চাঁদ চাঁদ এখন
প্রশ্ন ছাড়ার প্রশ্ন কেন আসতেছে
তাও ঠিক, তাও ঠিক। আমরা একটা বিরতি নিবো, আমরা কি গান কোনো গান ছেলেবেলার কোনো গান? আচ্ছা ছেলেবেলার একটা গান আমি আপনাকে লিঙ্ক আপ দিই, সেটা হচ্ছে ছেলেবেলা আমি একটা জিনিস বুঝতাম না, সেটা হচ্ছে একটা গান ছিল আমাদের সময় যে মন দেয়া নেয়া শত কথার মাঝে লাইনটা হঠাৎ কেটে গেল,
হ্যালো 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 লাইনটা কেটে গেল।
আমি না যে মন দেয়া নেয়া, আমি তো খুব সহজ সরল লাজুক একটা ছেলে ছিলাম, মন যে ব্যাপারটা দেওয়া এবং নেওয়া হয় জিনিসটা আমি বুঝতাম না। কিন্তু এই গানটা আমার খুব প্রিয় ছিল, এতটাই প্রিয় ছিল যে এই গানটা আমি পুরোটাই কয়লা দিয়ে আমার নানার দেয়ালে পুরো লিখছিলাম, এবং নানা খুঁজে বের করে কে লিখছে এটা, আমার আমার এত চাঁদের দেয়াল মাত্র পাঁচ দিন আগে চুনকাম করাইলাম, কে লিখছে খুঁজে বের করো। ওইখানে আমি লিখছিলাম যে বন্দে আলীর শত কথার মধ্যে, ওই সময় আমাদের একটা বন্দে আলীর একটা ছড়া ছিল, আমাদের ছোট নদী বন্দে আলীর চালানো যাবে না, বন্দে আলী মিয়ার একটা ছিল, হ্যাঁ একটা ছড়া ছিল, আমাদের ছোট নদী চালায় না বেশি পপুলার মানুষ ছিল রবীন্দ্রনাথ। যাই হোক বন্দে আলী আমি ভাবতাম, আমি ভাবতাম যে ওইখানে গায়ক তার প্রিয় কবি হচ্ছে বন্দে আলী, এবং বন্দে আলী যেহেতু প্রচুর ছড়া কবিতা লিখছে, এবং সেখানে লাইনটা এরকম ছিল বন্দে আলীর শত কথার মাঝে লাইনটা হঠাৎ কেটে গেল। তো আমরা এই গানটা শুনি, আসলে যে বন্দে আলী বন্দে আলী না, না না হ্যালো 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 আমরা লিরিক বের করে দিচ্ছি, আমি গান পুরো গাইতে অসাধারণ
ওইটুক করতে করতে টেলিফোনে নাম না জানাকে বললো হ্যালো, টং নাম্বার টেলিফোনে নাম না জানাকে বললো হ্যালো, বন্দে আলীর শত কথার মাঝে লাইনটা হঠাৎ কেটে গেল, ও ও হ্যালো 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 লাইনটা কেটে গেল, ও ও হ্যালো 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 লাইনটা কেটে গেল, রং নাম্বার টেলিফোনে নাম না জানাকে বললো হ্যালো, রং নাম্বার টেলিফোনে নাম না জানাকে বললো হ্যালো, বন্দে আনে আসত কথার মাঝে লাইনটা হঠাৎ কেটে গেল, ও ও ও হ্যালো 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 লাইনটা কেটে গেল, ও ও হ্যালো 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 লাইনটা কেটে গেল।
সবাই মানে আমাদের যেটা হয় মানে সবাই ফোনে ব্যস্ত, মানে বুঝি না আমি মানে
ডেকে গেলেই সবাই ফোন
না, সেটাই সেটাই
সময়টাই তো ফোনের সময়,
আসলে মোবাইলের যুগ।
শেষ কথা শেষ, আমাদের যাইতে অনিয়ার চালু করছে, আপনার কিন্তু অর্ধেক কথা কিন্তু অনিয়ার হয়ে গেছে। যাই হোক আমরা ফোনে ছিলাম, আমরা ফোনের গানে ছিলাম, এবং একটা আমাদের শৈশবে ল্যান্ড ফোন বলে একটা ব্যাপার ছিল, অনেক কিছু হারাই গেছে আমাদের শৈশবে, তার মধ্যে হারাই যাওয়ার একটা ব্যাপার হচ্ছে ল্যান্ড ফোন। এই ল্যান্ড ফোন সবার বাসায় থাকতো না, পাড়ায় হয়তো এক থেকে দুইটা বাড়িতে এই ল্যান্ড ফোন থাকতো, যেমন পুরো পাশেরই পাড়ায় একটাই ফোন ছিল লিমিদের, এবং লিমিদের সে কি ভাব তাদের বাসায় ল্যান্ড ফোন,
বিশাল ভাব। আমাদের বাসায় প্রথম ছিল, আমাদের পুরা পাড়ার মধ্যে আমাদের সাথে একমাত্র ফোন, এবং মজার ব্যাপার হচ্ছে যে অন্যান্য বাসায় কেউ যদি জিজ্ঞেস করতো যে কন্ট্যাক্ট কেমনে করবো নাম্বার কি, তো সবাই আমাদের বাসার নাম্বারই দিয়ে দিত, এবং ফোন আসলে এই হ্যালো সালাম আলাইকুম কেবল, আচ্ছা ওই বাসার উমুককে ডেকে দিন তো আমি এতক্ষণ পরে ফোন করছি, আমি রংপুরে এত নাম্বারে ফোন দিব, তখন ওরা আবার ফোন দিয়ে বলতো যে হ্যালো এটা কি এত নাম্বার, রাজশাহী থেকে আপনার একটা কল আছে রিসিভ করেন, এখন তো সব ডিরেক্ট হয়ে
গেল,
তখন তো কিছু ডিরেক্ট ছিল না,
আবার এমনও হয়তো যে আমি আমি ঢাকায় এতটা থেকে এতটার মধ্যে অমুক নাম্বারে থাকবো, এতটা থেকে এতটার মধ্যে অমুক নাম্বারে থাকবো, এই ব্যাপারগুলো ছিল আগে। এবং যেটা বললাম যাদের বাসায় ফোন থাকতো তারা তো মাটিতে পা পড়তো না,
বিশাল বড় লোক
লিমিদে ভাব একটা ভাব করতো, মানে তারা চাইতো পাড়ার সবাই তাদের বাসায় নাম্বার দিক, না দিলে তো ভাব নিতে পারবে না, আবার এমন একটা এত ডিস্টার্ব আমাদের বাসায় এত ফোন আসে,
না এটা হয়তো শুরুতে থাকে যে সবাই পাক, কিন্তু যেই সময় ওই সার্ভিসটা দেওয়া শুরু করতে হয় রাখতে হয় মানুষকে, এটা আসলেই তো তাদের জন্য একটা পেইনের ব্যাপারও ছিল
না? এমনও হয়েছে আমার একটা কাহিনী মনে আছে,
এবং বেশ দূরের দূরের মানুষকেও ডাকতে
হবে। ভোর চারটার সময় ফোন আসছে, হ্যাঁ তো ভোর চারটা মানে সবাই ঘুমাচ্ছে, রমজান মাস, তখনও রমজান মাস ছিল, সেহরি করে কেবল ঘুমাইতে গেছে সবাই, ওই টাইমে ফোন আসছে, আব্বু তো ফোন ধরলো, ফোন ধরার সাথে সাথে হ্যাঁ কে বলছে, সে বলতেছে যে আমি এই জায়গা থেকে উমুক বলতেছি, আপনাদের চার পাঁচ বাড়ি পরে উমুক নামের একজন আছে তাকে ডাক দিয়ে দেন। সে এটা কি সম্ভব মানে ভোর চারটার সময় তাকে যে ডেকে আবার নিয়ে এসে কথা বলা, এটা একেবারে
যেমন দেখা গেল আসলে প্রেমিক হয়তো প্রেমিকা সামনে ঝগড়া লাগছে, তার হঠাৎ করে রাতের বেলা হু বুকে হু হু হাহাকার উঠছে, সে চারটার সময় ভাই একটু আপনাদের পাঁচ বাড়ির পরে অমুকের বারে ডাকে দেওয়া হচ্ছে।
সারপ্রাইজিং এর ব্যাপারটা কিন্তু তখন আবার খুব বেশি ছিল, হ্যাঁ ধরেন যে টেলিফোনে এখন আমরা যাচ্ছি পথের মধ্যে পঞ্চাশটা ফোন আসছে, কোথায় আসলি, ফেরি পার হয়েছিস নাকি, এইটা সেটা নানান কিছু, খাইছিস কিছু, এখানে দোকান আছে ওখানে যে কে নে, বড় ভাই বলতেছে,
এখন হারানোর পালানোর অদৃশ্য হওয়ার সুযোগ নাই,
ওই তখন ফোনে শুধু কোন
প্রযুক্তির সুফল এবং কুফল
দুটাই, আর তখন খুলনায় যাচ্ছি মানে যে হঠাৎ করে সবাই সারপ্রাইজ দিচ্ছি আমি যে আমি খুলনায় আসছি, ব্যাপারটা অনেক মজার
ছিল। এখন সারপ্রাইজ হয় কেমন যে আমি এই জায়গায় যাচ্ছি জানাইলাম না যে যাচ্ছি, হ্যাঁ বাট ফোন দিল, ফোন দিয়ে হ্যাঁ তুমি এখন কোথায় আসো, রাস্তায় বাসের শব্দ মনে হচ্ছে, এটা শব্দ ওইটা শব্দ, হ্যাঁ
এইভাবে একটু জানতে পারলে কোথায় যাচ্ছি, একজন একটু জানতে পারলে যাদেরকে সারপ্রাইজ দিব তারা সবাই জেনে যাবে, কেউ না কেউ জানায়
দেবে। এখন আরেকটা ব্যাপার হয়েছে যে আগে যেমন ধরেন ছিল লিমির বাসায় ফোন দিলাম, হ্যাঁ লিমি তুমি কোথায়, সে তার বলতে পারবে না যে আমি বাসায় নাই, আমি এখন তার বাড়ি পাশারি পাড়া, সে বলে আমি এখন কোথায় বলা যায় কামার পাড়া, এটা বলার চান্স নাই। এখন যেটা হয়েছে মোবাইল, আমি প্রায় বাসে খেয়াল করি, ধরেন বাস আটকে আছে আসাদ গেট, লোক যাবে হয়তো কারণ বাজার,
এই তো
ফার্ম গেট ক্রস করলাম আসতেছি বাস, এইগুলা তো তাও সহজ, এমন হয়েছে বলে ভাই আমি এখন সেলুনে, মানে বাসের লোক পরে হাহাকার আসতেছে সবাই, ভাই আমি এখন সেলুনে আছে পরে ফোন দেন, মানে অদ্ভুত অদ্ভুত সব ছিল।
মজার ব্যাপার হচ্ছে আব্বু ফোন দিলেই সবসময় মোবাইলে বলবে যে হ্যাঁ কোথায় তুমি, বাসায় না বাইরে, ভালো কথা। রংপুরে যখন যাই দেখা যায় আব্বু অফিসে গেছে, আব্বু ল্যান্ড ফোনে ফোন দিয়েছে রংপুর বাসার ফোনে, ফোন ধরলাম হ্যাঁ আব্বু, আব্বু ফোন ধরে বলে হ্যাঁ কোথায় তুমি,
বাসায় না,
ডিজিটালি চেঞ্জ হয়ে গেছে,
মানে ওই কোশ্চেনটা করতে করতে খেয়াল থাকে না আসলে।
লিমিটের বাসায় আমি প্রচুর ফোন দিছি এবং কোনো বাড়ি লিমিট ধরা নাই, তাই দিন যেটা হয়েছিল মানে আগের সুবিধা ছিল, আগে যেটা সুবিধা ছিল যেটা তাই আমি ফোন দিয়ে বলতাম, আচ্ছা হঠাৎ করে তার বাবা ধরলো, তারপরে আমি জাস্ট বলতাম আচ্ছা এটা কি রফিকের বাসা, রফিকের নাম্বার না, না রং নাম্বার, এরকম প্রচুর হয়েছে ফোন বুকে বলছে আচ্ছা,
তারপর এটা কি মিষ্টি পান খায় মনে হয় কন্ট্রোল আছে নাকি,
জাস্ট জীবন একটা মিষ্টি পান খায়, আজও 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 আঙ্কেল এবং আন্টি বলে বাবা জীবন অনেক পান খাইছে, ওই পান ওই পানের মতো
পান, আব্বু এখন পান খাওয়াই ছেড়ে দিছে, ওই পান না পেয়ে
পানের বদলে কি খায়,
না বদলে আর কিছু খুঁজে পায়নি,
যাক পান আমার জীবনের খুব ইচ্ছা একদিন লিমির সঙ্গে টিএনটি তে কথা বলবো, মানে এতদিন ফোন দিয়েছি একবারও পাইনি, আমি খুব শখ,
তাহলে এবার ঈদে রংপুরে যেয়ে কথা বলবো,
না না রংপুরে গিয়ে না ঢাকাতেই আমরা কথা বলবো, তিনটিতে কথা বলার সুবিধা কি, আমি তোমাকে বলি
একটা কাজ করি, আমরা শো শেষ করে লিমি এই রুমে থাকবে, আপনি ওই রুম থেকে
ফোনে
আনলিমিটেড,
আমি যেই কারণে
যত খুশি তত, এবং মানে মাঝরাতে কথা বলারও যে ফিল সেটাও
পাবে, লাইট বন্ধ করে দিব, অনিয়ার স্টুডিওতে লিমি
আপনি
প্রোডাকশনে প্রোডাকশনে মাঝখানে আরেকটা রুম ব্ল্যাঙ্ক
এবং বাই চান্স আমরা খুবই আবেগী হয়ে আমরা অফিয়ারে মানে আমরা তো অনিয়ারে ভাব করি আমরা
চিনি না
ক্যামেরা
আছে ক্যামেরা
সমস্যা না হচ্ছে আমাদের তো অনেক শ্রোতার ফোন আমরা অন এয়ারে নিয়ে নিই বাই চান্স কোনো একটা কারণে কোথাও একটা আবেগে ঠাস করে চাপ পড়ে গেল আর ওই সময় দেখা গেলো আমি আর লিমিট বুঝতেছি না যে আমাদের অন এয়ার হচ্ছে আমাদের কথা আমরা তো এলি
আগে না এই জিনিসটা হতো না
হ্যাঁ
দুজন কথা বলছিস মাঝখান দিয়ে আরেকটা ভয় চলে গেল হ্যালো কে এ ভাই এটা
সবচেয়ে মজার বিষয় কি আমরা ফার্ম গেটে পূর্ব রাজাবাজারে একটা বাসায় আমরা কয়েকজন বন্ধু মিলে ভাড়া নিয়ে থাকতাম তো ওই বাসায় টিভিতে যে কোনো একটা চ্যানেলে ওই আমাদের বাড়িওয়ালার টিএনটির সাথে যেই কথাই হইতো ওই জায়গাটা ওই টোটাল কথা সব শোনা যাইতো
ম্যাগনেট
জানি না এটা কি কারণে তো আমরা প্রায় মানে বিনোদনের জন্য এটা শুনতাম শুনতে
শুনতে বাড়িওয়ালার ছেলে যখন তার গার্লফ্রেন্ডকে ফোন
দিত গুরুত্বপূর্ণ তথ্য জেনে যাইতাম এবং খুবই অবাক হইতাম যে এরকম এটাও কি সম্ভব
আপনাদের মোবাইলে এক্সপিরিয়েন্স আছে কিনা আমি জানি না আমার মোবাইলেও এই এক্সপিরিয়েন্স আছে বেশ
বেশ রং নাম্বার
না হ্যাঁ মানে মানে লাইনের মতো লাইন ঢুকে যাওয়া একবার হচ্ছে যখন মোবাইল কোম্পানি গুলো পাল্লা দিয়ে বিভিন্ন অফার দেওয়া শুরু করলো মনে আছে কিনা ফ্রি কল করার দরকার করছে তখন তো যেটা হয়তো যে প্রথম তিন মিনিট হয়তো কল করতে হয়েছে টাকা দিয়ে
ফ্রি
যাই হোক আমরা ব্র্যান্ডের নাম বলি না আমারটা ডিজিস ছিল না মনে রাখি ডিজিস মানে এখন নাই ব্র্যান্ডটা উঠে আসছে তো ওই সময় যেটা হইতো যে প্রচুর লাইন ক্রস কানেকশন হয়ে যেত ঢুকে যেত সেটা অনেক পুরাতন ব্যাপার আমি রিসেন্ট একটা অভিজ্ঞতা বলি আমি বাংলাদেশে এক মোবাইল কোম্পানিতে আমি ফোন দিচ্ছি কাস্টমার কেয়ারে আমি একটা কথা বলার জন্য জানার জন্য তা অনেকক্ষণ টু টু শ্যাঁ শোঁ শব্দ হচ্ছে হওয়ার পর রিসিভ করলো করার পর আমি বলবো না হ্যালো এটা কি অমুক কাস্টমার কেয়ার আমি বলার আগে ও পাশ থেকে খুব সুন্দর একটা সুললিত কণ্ঠস্বর আমাকে বলে বসলো হ্যালো এটা কি কাস্টমার কেয়ার আমি বুঝে উঠতে পারলাম না মানে আমি বললাম এই কথা তো আমার বলার কথা এটা কি কাস্টমার কেয়ার ছেলে বলছে হ্যাঁ আমি তো তাই জানতেছি এটা কি কাস্টমার কেয়ার বলছি কি মানে আমি যে সময় কাস্টমার কেয়ারে ফোন দিচ্ছি একই সময় আরেকটা মেয়ে কাস্টমার কেয়ারে ফোন দিচ্ছে ওই মেয়ে ফোন কল আমার কাছে চলে আসছে আমার মন কল করছিল
তারপরে
কি যে যা চাই সে তাই পায়
তার আর পর নেই এবং টেলিফোন নিয়ে অনেক চমৎকার চমৎকার গান আছে কবিতা আছে আমরা নেক্সট শুক্রবার ওইটা করতে পারি মঞ্জু ভাই রং নাম্বার এবং আমরা যেটা জানি যে রং নাম্বারই মঞ্জু ভাইয়ের জীবনে অনেক রাইট থিংস এনে দিছিল রং নাম্বার সবসময় রং নাও হতে পারে রংপুর সবসময় রংপুর নাও হতে পারে আমরা সেই গল্পটা আমরা সামনের সপ্তাহে তোলা থাক আমরা ফোন নিয়ে আরেকদিন কথা বলবো
আচ্ছা আমরা লিমির একটা গান শুনতে চাইছিলাম
কোন গান না আমি
আচ্ছা জন ডেনভনের একটা গান তোমার জন্য
থ্যাংক ইউ
তোমার জন্য এটা আপনি কি বলছেন আপনি থ্যাংক ইউ দিয়ে দিলেন তোমার জন্য এটা তো হইতে পারে তারে
ওই ওই কথা
তোমার জন্য
ওই কথা যদি সে আপনার দিকেও তাক করে বলে ওই কথা সে যদি তারেকের উদ্দেশ্য বলে বা ওই কথা সে যদি লোমান ভাইয়ের উদ্দেশ্য বলে মনের যার দিকেই বলুক না কেন সেই কথার রিসিভার আপনার আপনার রিসিভারও থাকতে হবে সেই কথা রিসিভ করার জন্য থ্যাংক ইউ লিমি আমি জানি এই গান শুধু আমার জন্য এই গান শুধু আমার
যাকেই বলুক
বাকিরা প্লিজ আপনারা রেডিও অফ করেন কারণ এই গান শুধুমাত্র আমার জন্য
আমরাও বাজাচ্ছি না
বাজাই কানে হাত দিয়ে বাজাই আমি আমি আপনার কান ধরছি এই বনির তুমি মঞ্জুবের কানে হাত দাও আমি আপনাদের আবার তাল দিতে
জায়েজ ভাই নিজে নিজের কানে
সেলফ সার্ভার
You fill up my senses like a night in the forest, like the mountains in springtime, like a walk in the rain.
like a storm in the desert, like a sleepy blue ocean. You fill up my senses, come fill me again. Come let me love you, let me give my life to you. Let me drown in a laughter, let me die in a while. Let me lay down beside you, let me always be with you. Come, let me love you, come love me again. You fill up my senses like a night in the forest, like the mountains in springtime, like a walk in the rain, like a storm in the desert, like a sleepy blue ocean. You fill up my senses, come fill me again.
Thank you. সেটাই বলো না, এটা আমারই গান, আপনি যতই চেষ্টা করেন আপনার গান বাংলার জন্য, এটা আমারই গান, কারণ গানের কথার মধ্যেই সব পরিষ্কার. রাজীব সং, অ্যানিস সং, এখন রাজীব সং. ইউ ফিল আপ মাই সেন্সেস, আমি গানটা শুনে সেন্সলেস হয়ে গেলাম. থ্যাংক ইউ.
লেস হয়ে, লেস হওয়ার পরে কি অবস্থা?
তারপর আমি একটা গান লিখলাম, আমি একটা কবিতা লিখলাম, খুবই চমৎকার একটা কবিতা. আমি জ্ঞান হারাবো, মরেই যাবো, পাঠাতে পারবে না কেউ, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক. এই যাই সানগ্লাস হবে একটা. আচ্ছা, আমরা ছেলেবেলার গল্প করতেছিলাম, অনেক ছেলেবেলার, মানে আসলে ছেলেবেলার গল্প যেন শেষ হওয়ার নয়, এবং ছেলেবেলার গল্প বলার একটাই, আমাদের অনেক শ্রোতা তাদেরও শৈশবের স্মৃতির মন্থন করছে আমাদের সঙ্গে.
লোবান ভাইয়ের ছেলেবেলার কোন গল্পই তো শুনলাম না.
লোবান ভাই ছেলেবেলা,
রাজীব ভাই আগে শুনি
না, লোবান ভাইয়ের একটাও শুনি না, রাজীব ভাই তো তার দু একটা শুনলাম. আপনার তো বলতে গেলে মনে হয় অন্য কিছু, কেঁচো করতে সাপ বাইর হওয়ার চান্স আছে.
কেঁচো করতে সাপ বের হলো সমস্যা নাই, কেঁচো করতে অজগর অ্যানাকোন্ডা সমস্যা যেটা আরে. লোবান ভাইয়ের চেহারার মধ্যে একটা আছে, যেটা হচ্ছে লোবান, আমার, আমি অনুমান করি লোবান ভাই তার জীবনের শৈশবটা কাটছে হচ্ছে মেয়েদের সঙ্গে খেলে. আমি অনেক লজ্জা,
অনেক ক্রীড়া বালক ছিল,
খেলে বলতে ওই খেলা না, ওই খেলা না, এটা হচ্ছে ওই যে হা দুটো কুৎকুত এইসব খেলা, মানে ওই খেলা মিন করে নি,
ওই খেলাটা আবার কি
না, আমি বলতেছি মেয়েদের সঙ্গে খেলে যা বুঝছে,
সেটা শুধুমাত্র লোবান ভাই আর রাজীব ভাই.
হ্যাঁ সেটাই তো বলতেছি, ওই খেলাটা কি খেলা?
ছেলেবেলায় আপনাদের মনে আছে কিনা যে হঠাৎ করে ফল খেয়ে যদি ফলের বীজ,
অদ্ভুত কথা যে কিভাবে তোমরা ছোট ছিল, আমরা ছোট, তোমরা তো আম্মু আব্বু, জন্ম থেকে আম্মু আব্বু,
তা ঠিক, আপনার জন্ম থেকে তার আম্মু আব্বু.
এবং ফল বলতে একটা মনে করো প্রত্যেকটা পাড়ায়, আপনাদের পাড়ায় ছিল কিনা জানি না, আমার কাছে মনে হয় প্রত্যেকটা পাড়ায় একটা বাড়ি থাকে, যে বাড়িতে প্রচুর ফলমূল থাকে, এবং সেই বাড়িতে একটা, সেই বাড়িতে একটা অবধারিত ভাবে একটা বুড়া থাকে, যে বুড়ার নাম থাকে কিট্টা বুড়া, কারণ সে তার গাছের ফল মাটিতে পুড়ে নষ্ট হইতে দিবে, কিন্তু সে পাড়ার ছেলে মেয়েদের খাইতে দিবে না. আমাদের এরকম ছিল আমাদের এলাকার যে কিট্টা বুড়া, উনি আবার ছিল ব্রিটিশ আমলের মাস্টার্স পাস বা ব্রিটিশ আমলের উচ্চশিক্ষিত. তা আমরা ধরেন দাদাকে খুশি, মানে দাদা বলতাম তো, দাদাকে খুশি করার জন্য বলতাম, দাদা আপনার তো এবার হেভি আম ধরছে, এটা কি করলি, হেভি মানে বুঝিস, হেভি মানে ভারী, ঠিক করে বল. তো আমরা যেটা করতাম,
প্রচুর ফল মূল চুরি করছে, শৈশব কাটছে গাছে গাছে।
মুরগি
মুরগি রাইট, এটা হচ্ছে আমরা পিকনিকের সময় এবং
পিকনিকের সময় না বলেন, মুরগিটা ধরার পরে পিকনিক শুরু হইতো।
মুরগি ধরার পর মনে হয় পিকনিক করা জরুরি,
করার দরকার।
আমাদের এখানে আমার মনে আছে আমাদের আজহার ভাই নামে ভাই ছিল, বা পাপ্পু ভাইয়া, আজহার ভাই পাপ্পু, এরা ছিল সায়েন্টিস্ট। কিরকম সায়েন্টিস্ট ছিল ধরেন, এরকম ঈদের সময় যে
মানে মুরগির পাশে গেলে মুরগি কক কক করতো না ওনাদের দেখলে, তাই তো?
একদম হিপনোটাইজ করে ফেলতো। পাপু ভাই কিরকম সায়েন্টিস্ট ছিল আমি বলি, যে রমজান মাসের শেষের দিকে বিশেষ করে শবে বরাত পার হইলে রমজান মাসের আমাদের একটা অনুষঙ্গ ছিল পটকা ফুটানো, পটকা বাজি হিসেবে ফুটাতাম। এবং এটা ঠিক কুরবানির ঈদের জিনিসটা যাইতো না, কারণ কুরবানির প্রেডিক্টেবল ছিল যে কবে কুরবানির ঈদ হয়, আমরা আগে থেকে 10-12 দিন আগে থেকে আমরা জানি কবে কুরবানির ঈদ হবে। রমজানের ঈদটা যেহেতু আমরা দীর্ঘ এক মাস রোজা রাখি, সিয়াম সাধনা করি, তার ফলে তখন আমাদের একটা এক্সপেকটেশন থাকতো চাঁদ কবে উঠবে, আমরা ব্যাকুল হয়ে আকাশে তাকাইতাম কবে চাঁদ উঠবে, এবং চাঁদ ওঠাটা আমরা উদযাপন করতাম পটকা ফুটিয়ে। পাপ্পু ভাই
চাঁদ দেখি আর না দেখি বাজি ফুটতেছে চারিদিক, ব্যাস
কালকে মানে ওটা শুনেই বোঝা যায় যে হ্যাঁ কালকে।
এর আগে কেউ যদি ফাউ কেউ একটা ফুটায় ফেলতো টেস্ট করার জন্য ফুটে গিয়ে, কিন্তু ব্যাপক মার খেতে ফুটালো, কালকে তো ঈদ না হ্যাঁ ফুটালি
কেন। আমার একটা ছোটবেলার কথা মনে আছে, সেটা হচ্ছে যে আব্বুরা তারাবির নামাজ পড়ে আসছে যে কালকে ঈদ হচ্ছে না, তারপরে রাত 10:30 সময় ফুট করে ঘোষণা দিল কালকে ঈদের ফিতর।
সে তো তাহলে সেই দিনের বাচ্চা, কয়েকদিন আগের কথা,
ওটা
তো সে বলছে ছোটবেলায়
দুইটা দিন
না, এটা যেই আমলেই হোক 10:30 সময় একবার হয়েছিল, এটা ই হয়েছিল যে ওই সময় সবাই
10:30
সবাই তারাবি নামাজ পড়ে আসছে,
তারাবি শেষ
সবাই কালকে ঈদ না, এটা কনফার্ম
কনফার্ম সবাই সব কিছু উঠাই
দিতে হচ্ছে, মানে মানুষের স্রোত যাওয়া শুরু
হয়েছে একেবারে সেই রকম
ভিড়, মার্কেটে মাল নাই ব্যাপক একটা।
এবং ব্যাপারটা হচ্ছে পাপ্পু ভাই ওই সময় আমরা আমাদের পাপ্পু ভাই কেন বিজ্ঞানী ছিল আমি বলি, যে আমরা বাকিদের মতো পটকা ওইভাবে ফুটাইতাম, আমরা পটকা ফুটে দিতাম টাইম বোমা। পাপ্পু ভাই টাইম বোমা আবিষ্কার করলো, সেটা হচ্ছে
লোভ দিয়ে
সুবিধা হচ্ছে বিভিন্ন
যেমন
রিক্সায় সেট করে দিলাম, বা পাড়ার মোড়ে যেসব বেঞ্চি টেঞ্চি দোকানে যে আড্ডা করে সেট করে দিলাম, এরকম সেট করে দিয়ে এসে আমরা বসে মজা নিতাম, কারণ ঠাস করে ধরুন অমু জায়গায় ফুটবল ওরা চমকায় উঠছে। একবার যেটা হয়েছিল যে আমরা নিজেই ভুলে গেছিলাম করা আছে, আমরা এইখানে সবচেয়ে বেশি পরিমাণে বিস্ফোরক সেট করা ছিল সাত আটটা বুড়িমার পটকা, সেই জায়গায় বসে আমরা বিকল্প করতেছি এবং মোট করতেছি যে আকর্ষণীয় লাস্ট ধামাকাটা কখন ফুটবে বিস্ফোরক, ঠাস করে ধরেন খেজুরের গাছে একটা ফুটলো, রিক্সা একটা ফুটলো, বিভিন্ন জায়গায় ফুটতেছে, আসলটা কখন ইয়ে ফুটবে। পাপু ভাই বললো এই ফুটবে, আমি কাউন্ট ডাউন করতেছি, বলে পাপু ভাই কাউন্ট ডাউন করতেছে 7, 6, 5 এবং পিকনিকের যেটা ব্যাপার আমরা বলতেছিলাম যে পিকনিকে আরেকবার যেটা আমরা পিকনিক করলাম, মুরগি দিতে অনেক পিকনিক হয়, আমরা ঠিক করলাম যে এইবার
মুরগি
এবার আমরা গ্র্যান্ড পিকনিক হবে খাসি দিয়ে। খাসি কি আমাদের ধরেন আজহার ভাইদের একটা বিশাল সাইজের খাসি আছে, আজহার ভাই বললো আচ্ছা আমি হেল্প করতে, আজহার ভাইয়ের খাসি আজহার ভাই চুরি
করতে, এরকমও হয়েছে যে জানেই না আজহার ভাই জানে না, কিন্তু
খাসি তো খুব ভালো ছিল
লাস্টে ভাই আপনার।
এখানে আজহার ভাই জানতো যে আমরা আজহার ভাইয়ের খাসি চুরি করবো, এর কালো যে ব্ল্যাক বেঙ্গল ছাগল ওইসব ব্ল্যাক বেঙ্গল ছাগল হেভি সাইজ হইতো, খাইতো মাংসের টেস্টটা অনেক সুন্দর ছিল। তো আমরা এবার আজহার ভাইদের খাসি টার্গেট করলাম, ব্ল্যাক বেঙ্গল কালা কুচকুচা একটা খাসি, রাতের অন্ধকারে আজহার ভাইয়ের নেতৃত্বে আমরা সেই খাসি চুরি করলাম, জবাই টবাই করা হইলো, ব্যাপক খাওয়া দাওয়া করলাম, করে খাওয়া দাওয়া করে ভোরবেলা আমরা বাসায় গিয়ে হঠাৎ করে মানে আজহার ভাইয়ের উপলব্ধি হচ্ছে এখন আমি বাসায় গিয়ে কি করবো, এতক্ষণ তো বোঝে নাই এটা খুবই অ্যাডভেঞ্চার ছিল, এখন আমি বাসায় গিয়ে কি করবো রে, আমার তো পিঠা বের করে দিবে। হ্যাঁ লাকিলি আজহার ভাই বাসায় গেছে, আজহার ভাইকে কেউ বকুনি দেয় নাই, গালি দেয় নাই, কেউ কিচ্ছু বলে নাই,
কারণ জানে না বাসায়
না না, তখন সকাল হয়ে গেছে, সকালবেলা ভয় ভয় আজহার ভাই গেছে, আমরাও এক দুজন গেলাম যে যদি তাকে মানে আমরা তো পিকনিক করতেছি পারো সবাই জানি পিকনিক করতেছে, এবং মোটামুটি রয়েটা গেছে খাসি দিয়ে পিকনিক করতেছে, এবং সেটা মিলানোর কোনো উপায় নেই, মানে খাসি নাই মানে কি আমাদেরই খাসি।
আমরা আজারবাইয়ের সঙ্গে আর কয়েকজন গেলাম যে কিছু হলে আমরা মেকআপ দেওয়ার চেষ্টা করবো বা বলবো আমরা খালা আপনার আরেকটা খাসি কিনে দিচ্ছি। তা আমরা বাসায় গেলাম, দেখলাম বাসা প্রশান্ত পরিস্থিতি, কোথাও কোনো ইয়ে নাই, কথাবার্তা নাই, মানে একটা আসেন দেখে ভাবছিলাম দেখে হয়তো মায়ের শুরু করে দেবে। পরে আমরা অবগত খাইনি কি জিনিস, সবাই এত সহজভাবে নিল খাইনি কি। পরে একটু পরে আমাদের ভুল ভাঙলো, মানে আমাদের ভ্রম থেকে আমরা মুক্তি পেলাম, কারণ আমরা আবিষ্কার করলাম হাজার ভাইদের ছাগল যেখানে বাঁধার কথা সেখানেই ছিল, ছাগলটা ওই অবস্থাতেই আছে, ব্যয় ব্যয় করে তার অস্তিত্ব জানান দিচ্ছে। এবং তখনই আমাদের মনে হতো আমরা রাতে কি খেলাম, রাতে যে আমরা এত টেস্ট করে খেলাম জিনিসটা কি ছিল, আজ ওইটা আমাদের মধ্যে রহস্য হয়ে আছে। শুধুমাত্র একটা কথা বলি, একটা কথা বলি, আমাদের পাড়ায় একটা কালাকুত্তা ছিল, খুবই রহস্যজনক, কারণ সেই কালাকুত্তাকে আমরা তারপর থেকে আর দেখি নাই, কোথায় সে গেল মন্ত্রী, আজও ভাবি কালাকুত্তাটা কই গেল, আর আমরা সেদিন
পেটেই গেছে।
তাহলে তুমি ভাবতেই থাকো, আমরা বুঝে নিয়েছি,
শ্রোতারাও ভাবতে থাকুক, আমরা ফেরি খাইতে যাই।
আমাদের শৈশব এতই রোমাঞ্চকর ছিল, এতই আনন্দের ছিল,
আসলে ব্যাড লাক এখনকার,
এবং
আসলে এখনকার বাচ্চারা এরকম শৈশব পায় না,
পাবেই না, অসম্ভব।
এখনকার বাচ্চারা এইসব শৈশব পাক,
এখনকার বাচ্চাদের শৈশব
ছিল কেমন, মজা ছিল কেমন, টেস্ট কেমন,
কেমন ছিল ভাই, চর্বিদার ছিল বেশি বোধ হয়।
আমি যখনই সেইটার স্মৃতি অনুভব করি আমার ইয়ে থেকে,
আমি
ভিতর থেকে একটা আওয়াজ বের হয়ে আসে, বুক 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 এরকম আওয়াজ বের হয়ে আসে। এই কথাটা হয়তো আর কিছুদিন পরে বলতে চাচ্ছিলাম, আজকেই বলতে চাচ্ছি, এই কারণেই যে আজকে যেহেতু আমরা 29 রোজার কথা উঠলো, চাঁদ রাতের কথা উঠলো, চাঁদ রাতে আমাদের মধ্যে আরেকটা রোমাঞ্চকর ছিল যে চাঁদ রাতে আমরা অনেকেই মার্কেটে ছুটে যেতাম, হঠাৎ করে চাঁদ উঠেছে, শেষ মুহূর্তের কেনাকাটা। এবং বিশেষ করে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছিলাম, আমরা মঞ্জু ভাই লিমি অনেক বড় সে একদম প্রথম রোজা থেকে কেনাকাটা করত, আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ছিলাম তারা কেনাকাটাই করতাম 29 রোজার সেই চাঁদ রাতে।
ওই যে 10:30
খবর পাওয়ার পর বেশ কিছু কারণে আমরা শেষের মুহূর্তে ইয়ে করতাম, কেনাকাটাটা আমাদের বাড়িতে হতো। একটা হচ্ছে কেনাকাটার যে টাকাটা তখন হয়তো বাবা ম্যানেজ করতে পারেননি, আরেকটা বড় কারণ ছিল যে ওই সময় শেষ মুহূর্তে কেনাকাটায় খুব সহজে, মানে রাতে গিয়ে কিনলে কম দামে জিনিসগুলো বিক্রি করে দিত আমার, কারণ সারা বছর ধরে মানুষ যত লাভ করেছে সে কোনো মতে তার মোটামুটি লাভ না থাকলেও বা অল্প কিছু লস হলেও সে বিক্রি করে দিত, খুব কম দামে বিক্রি করে দিত। এবং একটা আজকে যেটা আমরা শৈশবের কথা বললাম, সেই ছেলেবেলার সেই স্মৃতিটা, সেই আগের সেই রাজীবকে আমি দেখতে পাচ্ছি যে চাঁদ রাতে রোমাঞ্চ নিয়ে ঘুমাচ্ছে, তার কাছে নতুন একটা জামার গন্ধ, এর চেয়ে বড় শৈশবের আনন্দ একটা বাচ্চার কাছে কিছু হতে পারে না, যে সে পরের দিন সকালবেলা ঈদগায় নামাজ পড়তে যাবে নতুন একটা ভুর ভুরে ঘ্রাণ পাওয়া একটা জামা নিয়ে,
একটা নতুন স্যান্ডেল পরে।
আমাদেরই আশেপাশে অনেক রাজীব আছে, অনেক মঞ্জু আছে, অনেক লোবান আছে, অনেক লিমি আছে, অনেক মনির আছে, অনেক জাহিদ আছে, যাদের এই সৌভাগ্যটা হয় না। আমরা কি পারি না আজকে থেকেই একটা পরিকল্পনা করতে, যে আমরা নিজেদের জায়গা থেকে ছোট ছোট করে কিছু টাকা জমিয়ে একজন মঞ্জুকে, সেই ছোট্ট মঞ্জু যে মঞ্জুর আসলেই নতুন জামা পরে ঈদগায় যাওয়ার সুযোগ হয় না, সেই ছোট্ট রাজীবকে, যে রাজীবের আসলে ছোট্ট একটা জামা পরে, নতুন একটা জামা পরে, যে জামাটা সে লুকিয়ে রাখতে চায় কারণ দেখালেই পুরাতন হয়ে যাবে, আমরা কি পারি না? সামনে আমাদের রোজার আরো 20 দিনের মতো আছে, আমরা আমাদের শ্রোতাদের কাছে এই অ্যাপিলটা দিই যে তোমরা যদি পারো একজন মঞ্জু, একজন রাজীব, একজন জাহিদের মুখে, একজন লিমির মুখে হাসি ফুটিও, দেখবে তোমাদের অনেক ভালো লাগবে, অনেক সুন্দর আড্ডা দিলাম আমরা। সামনের পর্ব, জাহিদ বলছে সামনের পর্ব আমাদের ঘোষণা দেওয়া ছিল যে আমরা কিভাবে প্রপোজ করতে হয়, লিমি যেহেতু আমাদের মধ্যে আছে, আমরা লিমির কাছ থেকে আমরা অনেক কিছু ইনপুট পেতে চাই, প্রেমিকার দৃষ্টিভঙ্গি থেকে অনেক কিছু পেতে চাই। আমাদের সামনের পর্ব কি আমরা রং নাম্বার টেলিফোন দিয়ে করবো নাকি কিভাবে প্রপোজ করতে হয় এটা নিয়ে করবো?
আমরা, আমাদের মনে হয় যে দুটো দিয়ে করতে পারি, কারণ টেলিফোনের সাথে প্রপোজের একটা বিষয়
আমাদের হতে পারে, সামনে সেটা আমাদের হতে পারে, রং নাম্বার টেলিফোনে প্রপোজ করে প্রেম।
হ্যাঁ,
তোমরা ততক্ষণ ভালো থেকো, সুখে থেকো, খুবই ভালো লাগলো, এবং সবচেয়ে বড় কথা, সেহেরি সময় হয়ে গেল, আপনারা জাগুন, উঠুন, এবং যারা ঘুমাচ্ছে তাদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলুন,
আর আপনারা খেয়ে দিয়ে ঘুমোতে যান,
এবং আপনারা খেয়ে দিয়ে ঘুমাতে যান,
সবাইকে
সবাইকে শুভরাত্রি।
Mentos, batti giallo!